exclusively on FusionBD.com.
কিয়ংস কেমন আছেন সবাই? ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার শুরু হয়ে গেল রাত 11টা শুরু হতে সময়। এই সময়টা ভূত এফএম হরর ক্লাবের সৃষ্টি থাকছে আপনার সাথে একদম রাত 2টা পর্যন্ত। আর এই সময়টার ভিতরে আজকে অনেক অনেক গল্প হবে এবং গল্প পড়া হবে আজকে ভূত এফএম এর পুরাতন একটা স্টোরি মানে ঘটনা, সেটা গল্প আকারে আজকে পড়া হবে। মেল অফ দ্য উইক আছে, একটা খুব ভালো গল্প আছে, এবং আজকে থাকছে স্বপন বুড়োর গল্প। তো সব মিলিয়ে আজকের এপিসোডটা খুবই ভালো যাবে। এবং আমাদের সাথে আজকে হরর ক্লাবের একজন মেম্বার আছেন, তিনিও একটা সুন্দর একটা গল্প নিয়ে এসেছেন আমাদের জন্য। আশা করি আজকে পুরো 3টা ঘন্টা গল্প আড্ডায় এবং গানে খুব ভালো কাটবে। শুরুতেই যেটা হয় নো ডক ট্রিপল প্লে, 3টি দারুণ গান শুনে তারপর আমরা আমাদের শো শুরু করি। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকে শুরুতেই নো ডক ট্রিপল প্লে 3টা দারুণ গান শুনে আসছি, তারপর যে গল্পগুলো আছে সেগুলো এবং আপনার কথাগুলো নিয়ে কথা হবে। আপনার কথাগুলো জানা যাবে facebook.com/radiofuti এই ঠিকানায়। ফিরছি গান শুনে। ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে। ভূত এফএম হরর ক্লাবে আজকে বলেছি যে বেশ সুন্দর সুন্দর বেশ অনেকগুলো গল্প আছে। তো আজকে আমাদের হরর ক্লাবের যে মেম্বার আমাদের সাথে আছেন, হরর ক্লাবের যে সদস্য আমাদের সাথে আছেন, তিনি বেশ পুরনো, একদম শুরুর দিক থেকে আমাদের সাথে আছে আহমেদ আতিক হাসান। হ্যালো আতিক,
কেমন আছেন সৃষ্টি ভাই?
হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
আছি ভালো,
খুবই ভালো।
হ্যাঁ ভালো।
তো অনেকদিন পর হরর ক্লাবে আছে স্টুডিওতে, তো কেমন লাগছে অনেকদিন পর এসে?
ভালোই, অনেকদিন পরে আসলাম,
সবকিছুই ভালো ভালো ভালো।
হ্যাঁ খারাপ না, ভালো।
আচ্ছা তো আতিক, দিনকাল কেমন যাচ্ছে? সর্বশেষ কি দেখলেন সিনেমা?
সিনেমা আজকে একটা উত্তম কুমারের সিনেমা দেখছি।
উত্তম কুমারী
নাম, রাজকুমারী।
আচ্ছা
ভালো ছবি, ভালো লাগলো। আগের ছবিগুলো কেন জানি অনেকদিন পরে পরে দেখলে ভালোই লাগে।
না আর উত্তম কুমার তো
সংলাপগুলো অনেক অসাধারণ ছিল,
লেজেন্ডারি নায়ক, মানে নায়ক তত্ত্ব জানি না এটা কতটুকু গুরুত্বপূর্ণ, তারপরও উত্তম কুমার সেই নায়কের জায়গাতে মানে একদম স্পেশাল অভিনেতা অবশ্যই।
তারপরে একটা কথা না, আমি আসলে ওই যে আপনি যখনই বললাম যে উত্তম কুমারের ছবি, সঙ্গে সঙ্গে একটা উত্তম কুমার নিয়ে টেনে গেলেন আর কি। আসলে ব্যাপারটা তা না, ছবির অন্যান্য ব্যাপার যেগুলো ছিল, এই ছবিটার সংলাপ এবং সঙ্গীত পরিচালক ছিল রাহুল দেব বর্মন, তো সবই একটু অসাধারণ লাগতেছিল। সংলাপগুলো মনে হচ্ছিল অনেক টাইমের চেয়ে তো আগায়, মনে হচ্ছে এই সময়ে সংলাপগুলো ঠিক ছিল এরকম, অথচ ছবিগুলো অনেক আগের এরকম আর কি।
আর উত্তম কুমারের সিনেমার ক্ষেত্রে আমার কেন যেন মনে হয় যে উত্তম কুমার যে কয়টা সিনেমা করেছে প্রত্যেকটা স্ক্রিপ্ট খুবই শক্তিশালী। যেমন তার একটা সিনেমাতে মানে প্রত্যেকটা সিনেমাতে একটা দুটো ডায়লগ থাকে যেগুলো হচ্ছে খুব বিখ্যাত হয়ে যায়, যেমন ফিরিয়ে দাও আমার সে 33টি বছর না 30টি বছর, সেটা হচ্ছে উত্তম কুমারের বাবার ক্যারেক্টার ডায়লগ ছিল। যাই হোক আমরা এই দিকে আর এগিয়ে না যাই, আমরা বরং একটু হররের দিকে এগিয়ে আসি। তো এমনিতে আড্ডার ভিতরে আসলে বিভিন্ন কথা তো চলে আসি। তো আজকে আমাদের সাথে মানে আতিক আছে এবং আমরা আজকে একসাথে 3 ঘন্টা শো করব, ঠিক আছে? আর এবং আতিক সম্ভবত শেষের দিকে আমাদেরকে একটা গল্প শোনাবে, তাই না?
রাজশাহীর গল্প, যখন রাজশাহী আমি থাকতাম,
যখন রাজশাহী আমি থাকতাম, সেই বই থেকে
না, আমি যখন রাজশাহী থাকতাম সেই সময়ের গল্প,
সেই সময়ের গল্প
আমার কথা বলতেছি আমি।
আচ্ছা,
যতবারই আমি ভূত এফএম এ আসছি সবই তো দেখা গেল যে আগের ঘটে আসা এখনো ঘটছে এরকম, মানে রোটে থাকে এরকম ব্যাপারগুলো আমি বলে আসছি, কিন্তু নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনাই ছিল
সেটা এতদিন পরে। ওয়াও, আচ্ছা তো এটা কিন্তু তাহলে বেশ স্পেশাল একটা এক্সপিরিয়েন্স হরর ক্লাবের জন্য, যে আজকে হরর ক্লাবের একজন মেম্বার এতদিন পর্যন্ত স্টোরি নিয়ে এসেছেন আজকে নিজের জীবনের।
হ্যাঁ, এবং যখন ভূত এফএম প্রথম প্রচারিত হওয়া শুরু করে মেবি 2010-এর আগস্ট সেপ্টেম্বর মাসের ঘটনা।
ওকে বাহ, তো সব দিক থেকেই বেশ স্পেশাল মনে হচ্ছে। তো একদম শুরুতেই আজকে যেহেতু ভূত এফএম এর কথা চলে আসলোই, ভূত এফএম এর একটা ঘটনা দিয়েই বা গল্পই বলা যায়, কারণ ঘটনা থেকে গল্প বানানো হয়। সেরকম যে বইগুলো আমরা প্রত্যেক বছর বই মেলায় বের হতো, তার ভিতর থেকে একটা গল্প এই মুহূর্তে করি, ঠিক আছে?
শুনি।
ওকে, তো এই ঘটনাটা যার ছিল তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তো সে সময় তার নামটা পড়া হয়নি, আছে গল্প যখন পড়া হচ্ছে তখনও তার নামটা আর নেওয়া হলো না, বইয়ের নাম ভূত এফএম এর 13টি লোবান নেবে না, এবং এই বই থেকে বেশ অনেকগুলো গল্পই পড়া হয়েছে এর আগেও। তো আজকে এখান থেকে যে গল্পটা পড়ব সেটা একটু পরিবর্তিত, তো আমরা শুরু করছি আজকে সেই গল্পটা। সময় কি তাড়াতাড়ি উড়ে যায়। আমার যে ঘটনা সেটা ঘটেছিল 6 বছর আগে, 6-6টা বছর। অথচ আমার প্রতিটি খুঁটি নাটি ঘটনা এখনো মনে আছে। আমার বাড়ি ময়মনসিংহ। 2006 সালে এইচএসসি পরীক্ষা শেষ হয় আমার। ইচ্ছে ছিল ঢাকার কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ব, তাই শহরে এসে মোহাম্মদপুর এলাকার একটা মেসে উঠলাম। আমি এখানেই থাকতাম আর একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং করতাম। দুর্ভাগ্যবশত আমি সে বছর কোথাও চান্স পেলাম না। মন মরা হয়ে ময়মনসিংহ ফিরে আসতে হল, কিন্তু হাল ছাড়লাম না। পরের বছর আবার পরীক্ষা দিলাম আর আল্লাহর রহমতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। এবছরও যখন থাকতে এলাম উঠলাম একই মেসে। আবার এখানে জায়গা খালি পেয়ে খুশি হয়েছিলাম। এখানে মানুষজনকে তো আমি চিনতাম, নতুন জায়গায় যাবার ঝামেলা পোহাতে হল না। মেসটা বেশি বড় ছিল না, দরজা খুলেই ডাইনিং রুম। মেইন দরজা ডাইনিং রুমের যে পাশের দেয়ালে, সে দেয়ালে আরেকটা রুমের দরজা। বাইরে থেকে ঢোকার পর ডান দিকে একটা জানালা, কিন্তু সে জানালার ঠিক বাইরে একটা বিল্ডিং থাকার কারণে ঘরে দিনের আলো ঢুকত না। উল্টো দিকের দেয়ালে ছিল দুটো রুমের দরজা, বাঁ পাশের দেয়ালে কিচেন আর একটা বাথরুমের দরজা। মোট কথা হচ্ছে সব ঘর থেকে ডাইনিং রুমটা স্পষ্ট দেখা যেত। মেসটা যে বিল্ডিং এ সেটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল অনেকগুলো বিল্ডিং, তাই দিনের বেলাও লাইট চালিয়ে রাখতে হতো, না হলে সবকিছু অন্ধকার হয়ে থাকে। এমনিতে মেসের 3টা ঘরে আমরা 6 জন থাকার কথা, কিন্তু সবসময় দেখা যেত কারো না কারো গেস্ট এসেছে। তখন আমরা পালা করে মেঝেতে ঘুমাতাম। আমার যে রুমমেট ছিল সে অধিকাংশ সময় থাকত না, আমার একাই থাকতে হতো ঘরে। ঘটনাটা ঘটে 2009 সালে। তখন তো বেশ কিছুদিন ধরে ঢাকায় থাকছে, সবই চেনা হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে যেত বিকাল 3:30টার দিকে, কিন্তু বাস ধরে মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। সে সময় মেস চুপচাপ থাকত, কারণ বেশিরভাগ মানুষ সাধারণত তখন ঘুমিয়ে থাকত। আমিও আমার রুমে ঘুমাতাম, না হলে গান শুনতাম। যেদিনের কথা বলছি সেদিন মেসের সবাই গিয়েছিল এয়ারপোর্টে। আমাদের মেসের এক মেম্বার বিদেশ চলে যাচ্ছিল, সবাই তাকে বিদায় জানাতে গিয়েছিল। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি এত ক্লান্ত ছিলাম যে মানা করে দিলাম। তাছাড়া যে যাচ্ছে তার সাথে আমার অত ভালো পরিচয়ও ছিল না। সবাই চলে যাবার পর আমার খেয়াল হল যে 2 বছর ধরে এখানে আছি, কিন্তু এভাবে সম্পূর্ণ একা আগে কোনো দিন থাকিনি। মাগরিবে আজান পড়তে পড়তে তখন আধা ঘন্টার মতো বাকি। আমি ঘুমাতে চাইলাম না, কারণ সামনে পরীক্ষা ছিল। ঘুমালে শুধু শুধু সময় নষ্ট, বাইরেও যেতে ইচ্ছে করছিল না। তাই শুয়ে শুয়ে আমার তখনকার প্রেমিকা এখনকার স্ত্রী তার সাথে কথা বলছিলাম। আমার ঘরের লাইট বন্ধ ছিল, পুরো বাসায় শুধু ডাইনিং রুমের আলো চলছিল। আমি যেখানে শুয়েছিলাম সেখান থেকে ডাইনিং রুমের অনেকখানি দেখা যায়। আমার বিছানা এমন ভাবে পাতা যে ডাইনিং এর দরজার দিকে আমার মাথা থাকে। ডাইনিং রুমের আলো আমার ঘরের দেয়ালে এসে পড়ছিল। আলোর সামনে দিয়ে কোন পোকা উড়ে গেলেও তার ছায়া আমার দেয়ালে দেখতে পাচ্ছিলাম। কথা বলতে বলতে বিদ্যুৎ চলে গেল, অন্ধকারে ডুবে গেল পুরো ঘর। আমি ঘরে মোমবাতি রাখার প্রয়োজন মনে করিনি, কারণ কারেন্ট চলে গেলে সাধারণত আমরা সবাই অন্ধকারে বসেই আড্ডা মারতাম। কিন্তু এখন অন্ধকারে একা একা আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করল। চেষ্টা করলাম ফোনের দিকে মনোযোগ দিতে, কিন্তু সেটাও করতে পারছিলাম না ঠিকভাবে। আনুমানিক পাঁচ মিনিট পর মাথার পেছনে আলো চলে উঠল। যাক, বাঁচা গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম গোসল করলে হয়তো ভালো লাগবে, কিন্তু ফোন রেখে বাথরুমে যাবার পর আমার বিরক্তি পারল, পানি নেই। ভাবলাম বিদ্যুৎ চলে গেছে, হয়তো এখন এসছে যেহেতু কিছুক্ষণ পর বাড়িওয়ালা তারের পাম্প ছাড়বে। বালতিতে এখন যেটুকু পানি আছে সেটা দিয়ে গোসল করা সম্ভব না। বাড়িওয়ালাকে মনে মনে কিছুক্ষণ গালি দিয়ে রুমে ফিরে এলাম। এসে বিছানায় হেলান দিয়ে আধ শোয়া থাকলাম। এমন ভাবে ছিলাম যে আমার শরীর ছিল মেঝেতে আর আমার মাথা ছিল বিছানায়। চোখে ডাইনিং রুমের আলো লাগছিল বলে মাথা বাঁ দিকে কাত করে রেখেছিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম, খুব বেশি সময় নয়, দুই কি তিন মিনিট হবে। হঠাৎ আমার মনে হল আমার শরীরের নিচে ভেজা ভেজা লাগছে। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু অনুভূতিটা যাচ্ছিল না কিছুতেই। হাত দিয়ে দেখতে পেলাম আসলেই আমার শরীরের নিচে পানি জমেছে, হালকা গরম পানি। পানি এলো কোথা থেকে? আমি মাথা ফেরালাম, চোখ পড়ল ডাইনিং রুমের দিকে। সাথে সাথে একটা চিৎকার আমার কলা পর্যন্ত এসে আটকে গেল। ডাইনিং রুমে একটা চৌকি দেখা যাচ্ছে, তার উপর শুয়ে আছে একজন মহিলা। মহিলার কলা পর্যন্ত চাদরে ঢাকা, চোখ দুটো বন্ধ, মাথার কালো চুলে জায়গায় জায়গায় সাদা সাদা ছোপ। চাদর, চৌকি, মহিলার চুল সব কিছু পানিতে ভেজা। মহিলার মুখ আর কাল বেয়ে অনবরত পানি পড়ছে, সারা ফ্লোর ভিজে গেছে পানিতে। সেই পানি এসে আমার শরীরে ঠেকেছিল। আতঙ্কে আমার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মাথা কাজ করছিল। তখনও বুঝলাম আমার সামনে যে দৃশ্যটা দেখছি সেটা কোন লাশ কি গোসল করানোর দৃশ্য। মনে হচ্ছিল গোসল করানো শেষ, এখন লাশকে দাফন করানো হবে। আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম। কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। একটা মৃদু চাপা শব্দ আসছিল আমার কানে, যেন অনেক দূরে কেউ কাঁপছে আর পিলাপ বকছে। ধীরে ধীরে শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো, আরো কাছে আসতে লাগলো। আমি অসাড় হয়ে বসেছিলাম, হাত পা নাড়ানোর ক্ষমতা ছিল না। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম লাশটার দিকে। হঠাৎ আমার মনে হল কান্নার শব্দটা লাশ থেকেই আসছে। লাশটা থেকে থেকে কেঁপে উঠছে, আর সাথে কান্নার শব্দ আরো প্রকট হচ্ছে। আমার চোখে পানি চলে এসেছিল। এই উন্মাদ আতঙ্ক থেকে মুক্তি পাবার জন্য, অচেতন হবার জন্য প্রার্থনা করছিলাম, কিন্তু আমি জ্ঞান হারালাম না। লাশের কাঁপুনি বাড়তে লাগলো। একটা সময় মনে হল লাশের পুরো শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেই সাথে কান্নায় কেঁপে উঠেছে পুরো বাড়ি। আমি তার মধ্যে ভাবতে লাগলাম, আমি বোধহয় দুঃস্বপ্ন দেখছি, না হলে হ্যালুসিনেশন হচ্ছে। নিজেকে জাগিয়ে তুলবার জন্য জোরে জোরে মেঝেতে খুশি মারলাম। হাতে ব্যথা পেলাম ঠিকই, কিন্তু সামনের দৃশ্যে কোনো পরিবর্তন এলো না। এটা কোনো স্বপ্ন নয়, আমার এখান থেকে পালানো দরকার। কিন্তু কিভাবে পালাবো? বাসা থেকে বের হবার একটাই পথ, যে পথ আটকে রেখেছে লাশটা। আমার যত দোয়া দৌড় জানা ছিল সব জপতে লাগলাম। লাশটা মাথা ফিরিয়ে আমার দিকে তাকালো। শুনেছি এরকম অতি প্রাকৃত ঘটনাগুলোতে যেসব চেহারা দেখা যায় সেগুলো খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু এই লাশটার চেহারা তেমন মনে হল না। আমি খুব দুঃখ ভারাক্রান্ত একটা চেহারা দেখতে পেলাম। তার চোখ দিয়েও পানি পড়ছিল। করুণ অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল আমাকে কিছু একটা বলতে চায়। আমার গলা দিয়ে তখনও চিৎকারটা বের হয়নি। আমি ঠিক করলাম আর সম্ভব নয়, আমার যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে, নইলে এই বদ্ধ ঘরেই আমার জীবনের শেষ দিন হবে আজ। আমার পরনের জিন্সের প্যান্ট ভিজে ভালি হয়ে গেছে। আমি সেটা উপেক্ষা করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে দুটো কদম ফেলে আমার ঘরের দরজার কাছে এলাম, তারপর এক ছুট লাগালাম মেইন দরজার দিকে। আমি চৌকিটাকে এক লাফে পাশ কাটিয়ে গেলাম। মেইন দরজার কাছে এসে একবার পেছন দিকে ফিরে তাকালাম, দেখি লাশটা চৌকিতে উঠে বসার চেষ্টা করছে। আমি ছট করে সামনে তাকালাম, আবার মেইন দরজার হাতল ধরে ঘোরাতে যাব এমন সময় হঠাৎ পেছন থেকে একটা টান অনুভব করলাম, যেন কেউ আমার টি শার্ট ধরে টানছে। আমি আর পারলাম না, ফুসফুসে যতটুকু দম ছিল সবটুকু দিয়ে চিৎকার করে উঠলাম, আছড়ে পড়লাম মেঝেতে। মনে হচ্ছিল পানিতে ডুবে যাচ্ছি, আমার নাক কান সব দিক দিয়ে গরম পানি ঢুকে পড়ছে। যখন জ্ঞান ফিরল তখন আমি বিছানায়। আমাকে ঘিরে আছে মেসের অন্যান্য মেম্বাররা, তারা জানালো ফিরে এসে আমাকে মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় পেয়েছে তারা। তখন কারণ ছিল না, আমার পরনের সব কাপড় ছিল ভেজা, কিন্তু শুধু আমি আর মেঝেতে যেখানে পড়েছিলাম সে জায়গা বাদে পুরো বাসার সব জায়গা ছিল খটখটে শুকনো। শুনছিলাম ভূত এফএম এর একটি পুরনো ঘটনা, তেরোটি লোবান দেখে না, এই বই থেকে না একটা গল্প, গল্পের নাম লাশের গোসল, এবং যার ঘটনা তার নামটা জানা যায়নি, সোশ্যাল নামটা আজকে বলতে পারলাম না। এরপর যখন ফিরে আসবো তখন আজকের মেল অফ দ্য উইকের স্টোরিটা পড়বো, এবং মেল অফ দ্য উইকে আজকের গল্পটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার সাথে ঠিক লাস্ট এপিসোডে বোধহয় আমরা ফোনে তার সাথে কথা হয়েছিল অনেক, আবারও একটা গল্প পাঠিয়েছেন তিনি, এবং এবারের এই সপ্তাহের পাঠানো গল্পগুলোর ভেতরেও এই গল্পটাকে আমার কাছে মনে হচ্ছে সেরা। তবে তারপরে আমার মনে হচ্ছে যে মানে হরর গল্পের ঠিক সবসময় বলি যে হরর গল্পের ঠিক মজার জায়গাটা একটা ভিন্ন রকম একটা জায়গায় থাকে, মানে ঠিক রক্ত মাংসের কোনো কিছু বানিয়ে ফেললে বা মানে একদম দেখা যাচ্ছে এরকম কোনো কিছুর থেকে যে জিনিসটা দেখা যায় না সেটার প্রতি ভয়টা আরো বেশি থাকে। তো অনেক মজার মজার গল্প হতে পারে, তো যেটা হয়েছে অনেকদিন ধরে কেন যেন মনে হচ্ছে ঠিক ওই রকম মজার কোন ভয়ের গল্প পাচ্ছি না। তো প্রশ্ন আসতে পারে যে মজার গল্প আবার ভয়ের হয় কিভাবে, মানে হাসির গল্প হয়তো ভয়ের হতে পারে না বা হতেও পারে আমি জানি না, এরকম গল্প যদি কেউ লিখতে পারে তাহলে হতেও পারে না, কিন্তু মজা বলতে আসলে সেই ফুল স্যাটিসফ্যাকশন নিয়ে একটা গল্প পড়ার পরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, একটা মনটা ভরে যাবে, যেটা হচ্ছে যে পেট ভরে খাওয়ার মতো। তো সেরকম গল্পের প্রত্যাশায় এখনো আছি, আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনার সেই গল্পটা লিখে পাঠানো আমাকে এই ঠিকানায় মেইল করে, এবং সাবজেক্ট করলে অবশ্যই লিখবেন হরর ক্লাব। তো আমাদের সাথে আছে আতিক হাসান, তো আতিক হাসানের সাথে আমরা এরপর ফিরে এসে আরো কথা বলবো এবং কেমন লাগছে তার গল্পগুলো সেগুলো শুনবো, এবং মেল অফ দ্য উইকের স্টোরিটাও শুনবো। একটা ছোট ব্রেকের পর ফিরে এসে কোথাও যাবেন না, শুনে থাকুন রেডিও ফুটি ইজ এ ফ্যাম অ্যান্ড ডু ফুটি। ঠিক ঠিক চলে এসে ভূত এফএম হরর ক্লাবে চলে এসেছি না, এতক্ষণ তো ছিলাম তো যাই হোক স্টুডিও খুলিতে একটা 11টা বেজে 37 মিনিট সময় আর থাকছে একদম ভোর 6টা পর্যন্ত না, রাত 2টা পর্যন্ত, আসলে যে নাইট ক্লাবে ভোর 6টা পর্যন্ত থাকতে থাকতে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক সে অভ্যাস থেকে ফিরে এসে এই মুহূর্তে আছে ভূত এফএম হরর ক্লাবে, আমার সাথে আছে আজকে আতিক। তো আতিক কি অবস্থা?
হ্যাঁ একটা গল্প শুনলাম।
হ্যাঁ একটা গল্প, কিন্তু আতিক আজকে এত স্লো কেন? ১২-১৩ সালের দিকে সম্ভবত।
হ্যাঁ একটা মেসের গল্প, গানটার পরে গল্পটা শেষ হয়ে যে গানটা ছাড়ছেন সেটা ওখানে একটা মৃত্যু একটা লাশের গল্প ছিল আর কি। তারপরে গানটা ছিল একদম ফুরে নিফুস ভালো লাগলো আর কি সব মিলাই
বড় ভালো লোক ছিল একটু কি পেছনের দিকে ফিরে যান বা
আমার একটা গল্প মনে আছে আমি আপনাকে মাঝে মাঝে বলি যে অনেক ভালো ভালো গল্প শুনতাম রাসেল ভাই বা সুমন ভাই বা কারো না কারো কাছ থেকে শুনছিলাম একটা গল্প ছিল এরকম যে তারা রাতের বেলা একটা রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিল অনেকখানি ফাঁকা হাইওয়ে অনেকখানি রাস্তা ধরেই ফাঁকা ছিল যেতে যেতে মাস রাস্তায় তারা দেখতে পারে যে এটা এটা আলোতে যে একটা মেয়ে শাড়ি পরে দাঁড়ায় আছে মেয়েটার কাছাকাছি যখন যায় তারপরও মেয়েটা সরতেছে না মেয়েটার কাছাকাছি গিয়ে গাড়িটা থামায় তারা থামার পরে মেয়েটা জানালা এসে বলে যে আমি খুব বিপদে পড়ছি একজন আমার সঙ্গে ছিল কিন্তু সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে আমরা এখানে একটা কাজে নামছিলাম আমাকে একটু সামনের বাজার পর্যন্ত নিয়ে যেতে হবে তারা গাড়িতে উঠায় নেয় মেয়েটাকে অনেক চিন্তা ভাবনা করে অনেক কথাবার্তা বলে তারপরেই উঠায় নেয় তার ইনফরমেশন গুলো অথেন্টিক লাগে এটা ভেবেই তারা উঠায় নেয় তারপর তাদের গাড়ির সামনে সিটে ছিল খুব সম্ভবত একটা প্রাইভেট কার ছিল তিনি একবার পেছন দিকে ঘুরে মেয়েটাকে দেখে পাশাপাশি যে ছিল তারা মেয়েটাকে তো ঘুরে দেখতে পারে না সামনে সিটে যে ছিল উনি ঘাটটা ঘুরে মেয়েটাকে দেখতে লাগে মেয়েটা যখন পায়ের দিকে তাকায় দেখেছে তার পা গুলো হাঁস অথবা মুরগির পায়ের মতো চিকন চিকন দেখেন হাঁসের পা গুলো যেরকম ওই রকম লাগে দেখে উনি ভয়ে কোনো স্ক্রিম না করে একটু চালাই করে সামনে সিটে যাচ্ছিল উনি টেক্সট পাঠায় পেছনের মেয়েটার পাশে যাচ্ছিল তাকে এরকম মেয়েটা তো স্বাভাবিক কোনো মেয়ে মনে হচ্ছে না এখানে অবশ্যই কোনো ঝামেলা আছে আমাদের মেয়েটাকে যে করে হোক চলমান গাড়ি থেকে ফেলে দিতে হবে এভাবে একটা টেক্সট পাঠায় পেছনের জনকে তারপরে গাড়ি চলতে চলতেই গাড়ি হঠাৎ করে ব্রেক দিয়ে মেয়েটাকে সঙ্গে সঙ্গে একটা দরজাটা খুলে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে তারা ট্রেনে চলে আসে এরকম একটা গল্প আমি অনেকদিন আগে শুনেছিলাম বলতে ফেমে
আচ্ছা আচ্ছা তো এই গল্পটা দেখবো যে আমাদের বইয়ে ছাপানো হয়েছে কিনা যদি থাকে তবে সেই গল্পটা অবশ্যই সবার জন্য আমরা নিয়ে আসবো
সামাজিকটা বললাম
তো যাই হোক এরকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়াটা কখনোই কামনা এরকম না হয় তো যাক আমরা চলে যাই কয়েকটা ফেসবুকের কয়েকটা কমেন্ট গুলো দেখে নিয়ে আমাদের সাথে আছেন মেহেদী হাসান সবুজ আছেন মাহমুদুল হাসান মৃদুল রাজ হর ক্লাব থেকে মৃত্যু ক্ষুধা স্পেশাল ফর ভূতেশ্বর হর ক্লাব উইথ নো ফান এন্ড ফিয়ার আমাদের সাথে আছেন মোহাম্মদ রাফিউজ জামান রাজ হর ক্লাব থেকে আছেন মোহাম্মদ আবদুল্লাহ ইমন আসিফ আছেন রাজশাহী কাটাখালী থেকে শুনছেন মার্জিয়া জাহান শুনছেন আমাদেরকে তো আরো অনেক কথা হবে ফেসবুকে কমেন্টও আর অনেক পড়া হবে তো এই মুহূর্তে আতিক আরেকটা গল্প শুনি আমরা তো এই সময়টাতে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে আমাদের মেল অফ দ্য উইক এর নির্বাচিত গল্প যেটা এবং মেল অফ দ্য উইক এ আজকে যার গল্প পড়ছি সম্ভবত সপ্তাহখানেক আগেও তার গল্প পড়া হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্রী ইফাত আরা চৌধুরী তার পাঠানো আজকের গল্পের নাম অন্ধবন এই গল্পটা এখন পড়ছি মাঝরাত্রিরে একটা কর্কশ গলার আওয়াজে ঘুম ভাঙল এই রট ওরে বর আত খোলা চোখে অনুভব করলাম রোগা লিকলিকে লোকটা সামনে দাঁড়িয়ে গত দুদিন ধরে ওরা আমায় কিচ্ছু খেতে দেয়নি শরীরে শক্তির ছিটে ফোটাও নেই উঠে বসা তো দূরের কথা চোখ তুলে তাকাতেও ভীষণ কষ্ট হচ্ছে সারা শরীরে তীব্র যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এমন সময় পিঠে একটা সজোরে লাথি অনুভব করলাম আত্মনাদ করার শক্তিও আমার ছিল না ভাঙা ভাঙা কণ্ঠে বললাম পানি ওরা আমার সামনে একটা খাবারের থালা ঠেলে দিয়ে বলল নে চুপচাপ খেয়ে নে যদি আবার চেঁচামেচি করস সোজা মাথায় গুলি করে দিব। খাবার জন্য ওরা আমার হাত আর মুখের বাঁধনটা খুলে দিয়েছে। বেটে লোকটা আমার মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাখল। থালায় থাকার মধ্যে আছে একটা পোড়া রুটি আর একটুখানি তরকারি। আমি এসব খাইতে পারবো না, আমি বাড়ি যাব, অস্থির কণ্ঠে বলে উঠলাম। ওরে কে আসিস রাজার পুত্রের জন্য? পোলাও মাংস নিয়ে আয়, আর হ্যাঁ স্পেশাল বিরিয়ানি আনতে বলিস না, বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল অন্যরা। ওদের হাসির শব্দ আমার বুকে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। প্রচন্ড খিদের চোটে ওই পোড়া রুটি আমার কাছে অমৃত মনে হতে লাগলো। বড় বড় কামড়ে ওটাকে পাগলের মতন ছিঁড়ে খেতে শুরু করলাম আমি। রুমটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল অপহরণকারীর দল। রুমের ভেতরকার খুটখুটে কালো অন্ধকার যেন আমাকে চাপটে ধরে আমার শ্বাস রোধ করে দেওয়ার নেশায় মেতেছে। এখানে আমার একমাত্র সঙ্গী কিছু নেই, তিন দূরের দল আর দেয়ালে বসে থাকা দু একটা টিকটিকি। নীলিমার মুখটা খুব মনে পড়ছে। ও কি আজও আমার জন্য না খেয়ে জেগে বসে আছে, নাকি আমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে? এসব ভাবতে ভাবতে কখন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম ভাঙল। ওদের সর্দার আবার আমাকে চেরা করতে শুরু করল। ওদের প্রশ্নের কোনো উত্তর না দেয় আবারও বেধরক মারধর করতে শুরু করল। আবার আমার শীর্ণ শরীর আর এই অত্যাচার সহ্য করতে পারছে না। এক সময় নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেল ওরা। আমার বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা উপড়ে ফেলল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না। আমি আবার জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরে এলো কয়েক মিনিট হতবাক হয়ে রইলাম, কিছু মনে করতে পারছি না। তারপর শরীরের নিচে মাটির স্পর্শ অনুভব করলাম। আমার হাত পায়ের বাঁধনগুলো আর নেই। মাথার উপর উঁচু উঁচু বৃক্ষরাজি, তাদের উচ্চতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমি বুঝতে পারি না। গাছের ডালপাতার ফাঁক ফোঁকর দিয়ে একটু আধটু আকাশ দেখা যায়, আশেপাশে অজস্র ছোপঝাড়। কিন্তু এখন কি ভোর নাকি সন্ধ্যা বুঝতে পারছি না। মোবাইল ফোনটা তো অপহরণকারীরা বহু আগেই কেড়ে নিয়েছে, কটা বাজে তা বোঝার উপায় নেই। কিন্তু আমি এখানে জঙ্গলের মধ্যে কিভাবে এলাম? ভয়ে বিস্ময়ে তাড়াহুড়ো করে উঠে বসলাম আমি। তাহলে জ্ঞান হারাবার পর কি ওরা আমাকে মৃত ভেবে এই ঘন জঙ্গলে ফেলে দিয়ে গেল? এখন আমি এখান থেকে বেরোব কি করে? দিনের আলো ক্রমশ কমে আসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না, এখন সন্ধ্যা, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার রাত নেমে আসবে। আজ বোধ হয় আর শেষ রক্ষে হবে না। হিংস্র জন্তু জানোয়ারের হাতেই হয়তো এই জীবনের সমাপ্তি লেখা আছে। না, এখনই হাল ছেড়ে দিতে চলবে না। শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করিয়ে যেতে হবে। হাঁটা শুরু করলাম। পাখিরা সব সন্ধ্যের মুখে বাড়ি ফিরছে আর প্রচন্ড শব্দে কিচিরমিচির জুড়ে দিয়েছে, যেন আমাকে আসন্ন বিপদের আভাস দিচ্ছে। আমার বিপদে প্রকৃতি যেন অস্থির হয়ে উঠেছে। অন্ধকারে পথ হারা পথিকের মতো এগিয়ে যেতে লাগলাম আমি। হঠাৎ আমার ঘাড়ের ওপর কিছু একটা এসে পড়ল। ডালপালা হবে হয়তো, আমি সেটাকে হাতে এক ছটকায় নিচে ফেলে দিলাম। জিনিসটা আমার পায়ের কাছে এসে পড়তেই শিউরে উঠলাম আমি। ধপধপে সাদা রঙের মাঝারি আকারের একটা সাপ আমার পায়ের কাছে পড়ে আছে। আমি ভয় পেয়ে ওটাকে একটা ছোট পাথর ছুঁড়ে মারলাম। তাতে সাপটা আরো ক্ষিপ্র হয়ে ফনা তুলে দাঁড়ালো। আমি আমার শীর্ণ শরীর নিয়ে যতটা সম্ভব ছুটতে শুরু করলাম, কিন্তু দুপাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি যেন ডালপালা ছড়িয়ে ক্রমশ আমার চলার পথকে আরো সংকীর্ণ করে দিচ্ছে। ঝোপঝাড় ক্রমশ ঘন হচ্ছে, এই জঙ্গল যেন কথা বলছে। কিছুক্ষণ দৌড়ানোর পর পেছনে ফিরে তাকালাম, কিন্তু সাপটাকে আর দেখতে পেলাম না। এত অস্বস্তির মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা কাছের তলায় বসে পড়লাম। তারপর আবার যাত্রা। কিন্তু এরপর দেখা দিল আরেক বিপত্তি। হাঁটার সময় অনুভব করলাম কেউ আমার পিছু নিয়েছে। স্পষ্ট শুনতে পেলাম আমি ছাড়াও আরো একজনের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু যতবারই পেছনে ঘুরে তাকাই কোথাও কেউ নেই। কে? আমি চিৎকার করে উঠলাম। একটু পর কিছু দূর থেকে একটা করুণ শিশুকণ্ঠ ভেসে এলো, বাবা বাবা। আমি ভাবলাম আমার মেয়ে দিলি বা। আমি চিৎকার করে উঠলাম ওর নাম ধরে। ও আবার বলল, বাবা আমি এখানে, তাড়াতাড়ি এসো। আমার সন্তানের করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে আর আমি চারদিকে তাকে খুঁজছি। আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। জীবনে কখনো নিজেকে এতটা অসহায় মনে হয়নি। ওকে হন্য হয়ে খুঁজতে লাগলাম। আমি যতই আগাচ্ছি কান্নার আওয়াজটা ততই দূরে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, নীলিমা মা তুই কোথায় আছিস? কোনো সাড়া পেলাম না। কান্নার আওয়াজটা আর শোনা যাচ্ছে না। একটু পর আমি দেখতে পেলাম একটা পট কাছে আমার ছোট্ট মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ওর মুখটা ফ্যাকাশে রক্তশূন্য আর ওর গায়ে সেই গোলাপি জামাটা, আমি সেটাও কেবারে হিতে কিনে দিয়েছিলাম। ছুটে গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম আমি। তারপর গলার ফাঁসটা খুলে ওকে নিচে নামিয়ে আনলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার সন্তান চোখ খুলল না। ওর শরীর বরফের মতো ঠান্ডা। কিন্তু এ কি ঘটছে? আমার চোখের সামনে আমার ছোট্ট মেয়েটার মৃতদেহ। হঠাৎ করে যেন কালো ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ক্রমশ একটা কালো অবয়বে রূপ নিল। আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বেরুচ্ছিল না। সেই কালো ছায়ামূর্তির লাল চোখ দুটিতে কোনো মনি নেই। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগল। ওর দাঁতে ঠোঁটে রক্ত লেগে আছে। আমায় বলল, কাজটা ভালো করিসনি। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ক্রমশ আমার শরীর ভারী হয়ে আসছে। পায়ের নিচে কাদামাটি, আমার পা দুটো আঠার মতো আটকে গেছে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হিতে বিপরীত হল। মাটি যেন জীবন্ত হয়ে উঠল। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা বিছানায় শুয়ে। ছোট্ট একটা ঘর, খুব সুন্দর করে সাজানো। আমার কাছে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। আমি কোথায়? এই বলে আমি আবার উঠতে চাইলাম। ভয় নাই, তুমি শান্ত হও। ওই রক্তচোষা তোমার ভয় দেখাইছিল।
রক্তচোষা?
হইলে অন্ধকারে সবচাইতে ভয়ঙ্কর জিনিস, রক্ত খায় আছে।
অন্ধবন? এ নাম তো আগে শুনিনি। আপনি কে?
আমি কেউ না, বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে হাসল। আমি অবাক হয়ে দেখলাম আমার শরীরে একটু ব্যথা নেই, ক্ষত চিহ্নগুলোও নেই। আমার বাঁ হাতের পুরো আঙুলের নখটিও অক্ষত। আমি আবার কেমন যেন অনুভব করতে লাগলাম। আশেপাশের সবকিছু কেমন করে যেন ভেসে যেতে লাগলো। এরপর আমার কিছু মনে নেই। তারপর দেখি আমি আমার বাসায় আমার স্ত্রীর কাছে জানতে পারি হারিয়ে যাবার প্রায় পাঁচ দিন পর আমাকে বাসার সামনে
একটা মসজিদের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাব নিয়ে, এবং আমার সাথে আজকে আছে আতিক। হ্যালো আতিক।
জি ভাই আসি।
আচ্ছা তো কি অবস্থা আতিক? এখন আরো একটা গল্প শুনে আসলাম আমরা, কেমন লাগলো এটা? যার গল্পটা পড়লাম তিনি কিন্তু খুব সুন্দর লেখেন, এবং তার এর আগে আরো বেশ সুন্দর সুন্দর কয়েকটা গল্প পড়েছিলাম আমরা। তো কয়েকটা ফেসবুকের কমেন্ট পড়ে নিই নাকি? আমাদের সাথে সবার উপরে যার কমেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আতিকুর রহমান আতিক। আচ্ছা তো আতিক হাই বলে দেন।
হ্যাঁ হাই, আতিকুর রহমান আতিক। আমার ছোটবেলা বলবো, আমার আসলে নামটা আতিকুর রহমান ছিল।
আচ্ছা,
নামটা আতিকুর রহমান দিয়েছিল বাবা মা। আমি এক সময় নিজে নিজের নাম চেঞ্জ করে আহমেদ আতিক হাসান করে মনে পড়ে গেল নামটা শুনে।
এটা এটা কিন্তু খুবই সাহসী একটা কাজ, নিজের নাম নিজেই চেঞ্জ করে। একটু কিভাবে এটা কিভাবে করলে একটু শুনি।
এটা হচ্ছে যে ছোট্ট একটা ইন্সপিরেশন ছিল, আমি তখন আরকের অনেক ফ্যান ছিলাম, আরকের ভোকাল ছিল তখন হাসান, তো ওখান থেকে হাসানটা আসছিল।
ও আচ্ছা, আপনার নামে হাসানের কোন অস্তিত্ব ছিল না আগে?
আতিকুর রহমান ছিল।
আচ্ছা আচ্ছা,
তো আমি নিজে নিয়ে আসি, আমি তো ক্লাস ফাইভে পড়ি।
আচ্ছা, ফাইভে থেকে কি তখন আরকের গান শোনা হতো?
হ্যাঁ, তখন আরকের গানে খুব ফ্যান ছিলাম।
ওকে,
তখন ভোকাল ছিল হাসান।
আচ্ছা,
তারপর তো প্রথম দিকে জানতাম যে হাসানের নামই বুঝি আর্ক, এরকম একটা ইয়ে ছিল। পরে জানতে পারি এক বড় ভাই ছিল, তিনি বললো হাসান তুই তো ভালো ফ্যান, তো সে আমি তখন থেকে আর কি আস্তে আস্তে ইন্সপিরেশন হয়ে নিয়ে এরকম হলো। বাসায় জানালাম আম্মুকে যে আমি এরকম নামটা মোহাম্মদ আতিক হাসান, আহমেদ আতিক হাসান করবো। তো সুন্দর মতো আমার সঙ্গে আমাকে স্কুলে নিয়ে চলে গেলো, ঠিক আছে চল তোর নাম চেঞ্জ করে নিয়ে আসি। হ্যাঁ, কথা রাজি হয়ে গেল।
তো বাসায় কোনো সমস্যা হয়নি?
কোনো সমস্যা হয়নি, তারা খুব পজিটিভলি নিছিল। না আমিও তখন ভাবিনি যে পজিটিভ নিবে কিনা, দেখলাম হ্যাঁ সুন্দর মতো নিয়ে নিলাম, ভালো লাগলো, নাম চেঞ্জ করে ফেললাম।
ওয়াও, এটা কিন্তু আসলে বেশ এক্সেপশনাল একটা ঘটনা, এবং আসলে খুব ভালো লাগলো আবার যে সন্তানের ইচ্ছাটাকেও কিন্তু বাবা অনেক ভালোভাবে,
এখনো ভাবলে খুব ভালো লাগে যে বাসা থেকে এরকম মেনে নিছিল ব্যাপারটা।
না এবং আমার মনে হয় যে বুড়ো বয়সেও বলার মতো একটা খুব চমৎকার একটা স্টোরি আপনার আছে লাইফে, নিজের জীবন থেকে নিয়ে। আজকে অবশ্য আতিক হাসানের জীবন থেকে নিয়ে আরেকটা ঘটনা আমরা শুনবো সেই ঘন্টায়। তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব এক্সেপশনাল আরেকটা ঘটনা শুনতে যাচ্ছি আমরা। তো আপনার কি মনে হচ্ছে, কেমন লাগছে আতিক হাসানের সাথে আমাদের হরর ক্লাবের আজকের মেম্বারের সাথে আড্ডা জানিয়ে দিতে পারেন facebook.com/radio4pe এই ঠিকানায় কমেন্ট করে, এক কাপ বিকেল হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। আগামীকাল শুক্রবার কিন্তু বিকাল তিনটার সময় থাকছে এক কাপ বিকেল নিয়ে, সব পুরনো পুরনো গান, বেশি বয়সী গান আর কি আমি বলি, এবং আতিকেরও আমার ধারণা পুরনো পুরনো গানগুলো অনেক বেশি পছন্দ।
হ্যাঁ খুবই।
ওকে, তো এই তিনটা ঘন্টা খুবই চমৎকার চমৎকার কিছু গান বাজে, তো সেই কথা না বলে এখন আবার ভূত এফএম হরর ক্লাবের কথা বলি। মেহেদী হাসান সানি আছেন, আতিকুর রহমান আতিকের কমেন্টটাই বোধ হয় আর পড়া হলো না, কারণ এখন যেটা হয় যে একদম লেটেস্ট কমেন্টটা আসতে থাকে, এবং যার কারণে ঠিক আগের কমেন্ট নিচে থেকে চলে যায়। আচ্ছা আতিকুর রহমান আতিক লিখেছে, হ্যালো আতিক ভাই, হাউ আর ইউ? আফ্রিদি তুহিন আছে আমাদের সাথে, আমাদের সাথে হৃদয় খান, হৃদয় নোয়াখালী মাইজিস সুলতান কলোনি থেকে। ড্রিমলেস সজল লিখেছেন যে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ পড়েন। কি যারা ফেসবুক ইউজ করেন না তারা কিভাবে আপনাকে টেক্সট কমেন্ট করবে? আচ্ছা, যারা ফেসবুক ইউজ করে না তারা কিভাবে টেক্সট কমেন্ট করবে? তাদের জন্য ওয়েটা হচ্ছে আসলে আমাদের কমিউনিকেশনের মাধ্যমটা একমাত্র ফেসবুক এবং আমাদের ইমেইল। তো ইমেইলটা হচ্ছে চলাকালীন সময় ইমেইলটা চেক করা হয় না, শেষ হয়ে গেলে ইমেইলটা চেক করা হয়। তো সারা সপ্তাহে ইমেইল নিয়ে আমরা একটা এপিসোডে বসি, আর নর্মালি চলাকালীন সময় আপনি কথা বলতে চাইলে সেটার মাধ্যমটা হচ্ছে ফেসবুক। আমাদের সাথে আরো আরো অনেকেই আছেন, তো তাদের কথাগুলোতে আবার একটু পরে যাই, বরঞ্চ আমরা এখন যেটা করবো যে আমাদের সেকেন্ড আওয়ারের মূল আকর্ষণ যেটা ভুতিয়া, আমাদের আজকের ভুতিয়াটা বরঞ্চ শুনে আসি। এবং আজকের ভুতিয়াটা এটা ভুতিয়ার 62তম গল্প, এবং আজকের গল্পটি স্বপন বুড়োর গল্প। স্বপন বুড়োর গল্পের নাম হচ্ছে নিশির ডাক। তো নিশি বলতে কি আতিক হাসানের নিশি সম্পর্কে ধারণা আছে? নিশি কি?
নিশি তো রাত,
রাত, কিন্তু নিশির ডাকের সেই নিশিটা কি হতে পারে?
হচ্ছে এটা গল্প শুনেই মনে জানতে হবে।
আচ্ছা আর না তারপরও হচ্ছে যে এমনিতে আমরা জানি যে গ্রাম বাংলায় এরকম কিছু কথা প্রচলিত আছে যে অমুকের মানে অন্য মানুষের মতো করে ডেকে নিয়ে যায় বা হয়তো যে মানুষটা নেই আর।
হ্যাঁ এরকম একটা এক্সপিরিয়েন্সের কথা আমি বলছিলাম তো একজনের, যে তার ঘনিষ্ঠ একজন এলাকার বন্ধুর গ্রামের একটা ঘটনা, যে বন্ধুর বেশে এসে মাছ ধরতে নাম করে।
রাইট, এরকম অনেক গল্প আসলে আছে,
এরকম ঘটনা অনেক
অনেক অনেক আছে। তো এই এই জিনিসগুলো বা এইটাকে এই ক্যারেক্টার গুলোকেই বলা হয় নিশি বা কখনো বলা হয় ফুলো। আবার আমাদের এদিকে আমি সম্ভবত শুনেছিলাম বাঘাইল বা এই টাইপের কিছু একটা, এই ধরনের বিভিন্ন নামে আসলে প্রচলিত আছে। তো এই নিশির ডাক মূলত এরকমই একটা গল্প। তো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং
এবং তাহলে শুনি, এরকম গল্প ভালো লাগে।
হ্যাঁ, এবং স্বপন বুড়ো যে এবং আমাদের ভুলোর ছলনা এখন পর্যন্ত যে কয়েকটা গল্প পড়া হয়েছে ভূত এফএম হরর ক্লাবে একদম মানে যাদের ফিডব্যাক মানে লিসনারদের ফিডব্যাক অনুযায়ী একদম উপরের দিকে থাকবে এই গল্পটা ভুলোর ছলনা, অনেকে এর পরেও শুনতে চেয়েছেন গল্পটা। এই গল্পটা সামনে একদিন আমরা বাজাবো। তো এই নিশির ডাক এই গল্পটা হচ্ছে স্বপন বুড়ো, এবং স্বপন বুড়ো হচ্ছে একজন সাহিত্যিকের ছদ্মনাম, তার মূল নাম হচ্ছেন অখিল নিয়োগী এবং তিনি খুব সুন্দর একজন কবি, অনেক কিছু লিখেছেন, তার লেখাও সমর্থন অবশ্যই পড়বেন। তো স্বপন বুড়ো গল্পটা খুবই সুন্দর একটা গল্প। তো স্বপন বুড়োতে যাওয়ার আগে যেহেতু আহমেদ আতিক হাসান হাসানের অনেক বড় একজন ফ্যান, আমি এই সময়ের ভেতরে যেটা করেছি একটা গান ঢুকিয়ে দিয়েছি, এবং আমি জানি ভূতের হরর ক্লাবের যারা জেনুইন লিসনার তারা গানও ভালোবাসেন গল্প শুনতেও ভালোবাসেন। তো আমরা একটা ছোট্ট বিরতির পর আমরা আর গান শুনবো। হ্যাঁ অবশ্যই, তো আর্কের যে গানটা শুনবো সেই গানটা আমার খুব পছন্দের একটা গান, অনেক গানই খুব পছন্দের। এই গানটা হচ্ছে এত চাই তবুও কেন পাই না
শুনি।
তো এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের আজকের ভূতিয়াতে। তো পুরোটা সময় আপনি সাথে থাকবেন আশা করছি এবং হরর ক্লাবের সাথে থাকবেন। আপনার কথা জানাবেন facebook.com/radiofuti, আপনি নিজেই একটা ক্লাব ফর্ম করে চলে আসতে পারেন, আহমেদ আতিক হাসানের মতো আপনি চলে আসতে পারেন স্টুডিওতে আপনার ক্লাবের অন্যান্য মেম্বার নিয়ে, বা আপনি নিজে একা চলে আসতে পারেন, আমরা একসাথে বসে স্টুডিওতে আড্ডা দিব। এরকম এক্সেপশনাল এবং মজার মজার ইন্টারেস্টিং কাহিনী যদি থাকে আপনার লাইফে সেই গল্পগুলো শোনা হবে, গল্প গান আড্ডা সব মিলে ভূত এফএম হরর ক্লাবে। আসলে অনেক ভালো কাটবে। bhootfm@radiofuti.fm এই ঠিকানা মেইল পাঠাবেন, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। আবারও বলছি bhootfm@radiofuti.fm এই ঠিকানা আপনি মেইল পাঠাবেন আর সাবজেক্ট ফিল্ডে হরর ক্লাব উল্লেখ করে দেবেন। সো আমরা চলে যাচ্ছি ব্রেকে, ব্রেক শেষে ফিরে আসছি সঙ্গে।
পর্ব 62, আজকের গল্প নিশির ডাক, রচনা স্বপন বুড়ো, কণ্ঠে সৃষ্টি, নুসরাত এবং সার্জিনা। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্যে সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন, মাথায় একটু সমস্যা আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি, আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে, তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলেমেয়েদের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরে ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদে পিসি হার ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আল্লাদে পিসি বলতে একেবারে অজ্ঞান, আল্লাদে পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন, তাই আল্লাদে পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমই নিশ্চিন্তি। আল্লাদে পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হল সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে,
ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো ভাত মাছ খেয়ে বাঁচি।
বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদে পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আল্লাদে পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিন্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদে পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদে পিসি, দেহে রোগ পালায়নি, অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত তোষি ছেলে ঝন্টা। আল্লাদে পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগল। রাত্রির ঘুমের ঘোরে ঝন্টা ধড়মড় করে উঠে বসে। মা সুধন,
হ্যাঁ ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়।
ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে,
আল্লাদে পিসি আমায় ডাকলো যে।
শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম রাম। পাড়ার পাঁচজন বৌছি বলে, ও ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ার মুখে আল্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে রেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন, বললেন,
ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতাটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখত।
এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাওর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল। কোথায় একটা ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে।
ওরে ঝন্টা, শিখিরাই, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ হচ্ছে দেখবি, আয় তোর পোলোটা নিয়ে আসিস যেন। ওরে ঝন্টা,
আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল, সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল, আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল,
দরজাটা ভিজিয়ে দে ঝন্টা, নইলে ওরা চেকে যাবে।
ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো, জনটা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালুই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে জনটা সেই মাছ ভর্তি খালুই নিয়ে এগিয়ে চলল। একি এ যে সেই শ্যাওড়া গাছ!
আমায় শোল মাছ পোড়া খাওয়াবি জনটা?
জনটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আহ্লাদে পিসিনা দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে যেন ঝনটার জ্ঞান ফিরে এলো। আহ্লাদে পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাক শুনে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করল পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আহ্লাদে পিসির কান্না শোনা গেল।
ওরে ঝনটা, চল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাই নে, কিচ্ছু চাই নে।
আহ্লাদে পিসির কথা যত কাটে আসে ঝনটা তত ছোটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শ্যাওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালুই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় তিন দিন পর ঝনটা তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু প্রকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের সবই বলল, দেখো ঝনটার মা, এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করে নিশির ডাকে ফুলিয়ে জলার ধারে খাড় মোটকে রাখে। শুনে ঝনটার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিওরে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হল, কি কুক্ষণি পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝনটা। হঠাৎ সে বলে বসল,
আমি পোড়া শোল মাছ খাব।
অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এল। দেখা গেল যে ঝনটা যখন যা চায় সে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আয়টাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝনটা বলল,
মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না।
মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গেলাসে টল টলে পরিষ্কার জল। ঝনটা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সব টুকুর মেঝেতে ফেলে দিয়ে বললেন,
কখনো মুখে দিস না ঝনটা, ওসব পেতনিতে জোগাচ্ছে।
সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসত ঝনটাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন,
আমার জ্বরটা ফুরিয়ে গেছে, কাশের জ্বরটা না হলে আমার আবার মুখে রোচে না।
আপন মনে ঝনটা বলল, তুমি জ্বরটা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন,
এই তো কাশের জ্বরটা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝনটার মা?
আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানত তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আহ্লাদে পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলে হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে, কিন্তু কত রাতে লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে। কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগল। গম গমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ছিঁচি রেখে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গানাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তাঁর কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ছিরছিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধেছে কেউ খবর রাখে না। গেরস্থ বাড়ির কোয়ালগুলোতে গরুগুলো এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোন পেত্নী বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোন বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ, একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কাল পুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসেনি কথা শোনা গেল।
ঝন্টা, উঠে আয়, জলের ধারে মাছ দই দই করছে।
ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসেনি আহ্বান ভেসে এল। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক, কোথায় যেতে হবে কিচ্ছু জানে না। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই পাঁচ বনের কানাকানির মতো কার আহ্বান।
আজ আর বলিস নে ঝন্টা, খাপলা জালটা নিয়ে বেরিয়ে আয়।
এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না।
ওই যে ওইখানে কত মাছ গাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে ক্যাপলা জাল।
অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে চলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তুলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা চালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো, চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে।
শুনলেন ভূতিয়া পর্ব 62। আজকের গল্প নিশির ডাক, রচনা স্বপন বুড়ো।
ভূতফম হর ক্লাব চলছে চলছে এবং চলবে ঠিক রাত দুটো পর্যন্ত, 12:43। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময়। আমরা শুনে আসলাম ভূতিয়ার আরো একটি গল্প, ভূতিয়ার 62তম গল্প, স্বপন বুড়োর গল্প, নিশির ডাক। তো নিশির ডাক কেমন লাগছে আপনার কাছে জানতে চাচ্ছি। আমার এই মুহূর্তে হাতের কাছে যিনি আছেন তার কাছ থেকে শুনি, কেমন লাগলো আজকের গল্প?
এই গল্পটা ভালো বলতে পারবো না, কারণ এখানে একটা মৃত্যু আছে, শেষের দিকে ট্র্যাজেডি আর কি। সে যাকে মাছ খাওয়াইতো তার টানে আস্তে আস্তে, যেন নামটা ছিল ঝন্টা, পিসি তাকে আস্তে আস্তে পুকুরে তলিয়ে যায়।
আর এই ধরনের গল্পগুলোর, আমি যেটা দেখেছি যে এই টাইপের গল্পগুলোর সমাপ্তিটা কিন্তু একটা সময়ের নিশ্চিত দিয়ে,
হ্যাঁ,
তবে সেই ভুলোর ছলনাতে কিন্তু আবার মানে গল্পের মূল যে চরিত্রটা সে কিন্তু আবার বেঁচে গিয়েছিল আর কি, অল্পের জন্য বেঁচে গিয়েছিল, ভুলোর পিছনে দৌড়তে দৌড়তে সে বেঁচে গিয়েছিল। এবং ওই গল্পের মজাটা ছিল সেই গল্পে মানে যে মূল দুইটি চরিত্রকে নিয়ে আর কি গল্পটি বানিয়েছিলেন, তার ভেতর মানে একজন দুজন বন্ধু এবং একজন বন্ধু আরেকজনকে, একজনের মানে বন্ধুর রূপী একজন ভুলো এসে আরেকজনকে দৌড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, তো পুরো গ্রাম এদিক সেদিক আঁকা বাঁকা পথ ধরে তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে
সে আস্তে আস্তে
পরে মরে যাবে। তো সেই মরে যায়নি, সেই গ্রামের একজন দাগি চোর, সে হচ্ছে খুব ভালো দৌড়তে পারত, তো সেই চোর দৌড় দিয়ে শেষ পর্যন্ত তাকে থামাতে পেরেছিল, তো সেজন্য সেই গল্পের সেই চরিত্রটি বেঁচে গিয়েছিল। তো যাই হোক, এই করুণ পরিণতি সবসময় হয় কিনা সেই কথা ভাবতে গিয়ে আবার মনে পড়ে গেল এই গল্পটার কথা। তো যাই হোক, এরকম আরো অনেক সুন্দর সুন্দর গল্প কিন্তু থাকবে সামনে, এবং দেশি বিদেশি যে কোনো রাইটারের গল্পই কিন্তু চলে আসবে, আসছে অলরেডি। আমরা তো এখন পর্যন্ত এডগার অ্যালান পো-এর গল্প পড়েছি, এইচপি লাভক্রাফটের একটা গল্প কয়েকদিন আগে পড়া হয়েছে, তারপর আরো অনেকের গল্পই থাকবে সামনে। বার্নার্ড শ-এর গল্প একটা আছে এই মুহূর্তে হাতে, সেটা হয়তো সামনে যে কোনো একটা এপিসোডে চলে আসতে পারে। তো খুব সুন্দর সুন্দর গল্প, ভূতিয়া সবসময় খুব চমৎকার থাকবে, এবং ভূতিয়ার গল্পগুলো সবসময় আপনাদেরকে যে হরর এন্টারটেইনমেন্টটা দেওয়ার জন্য মূল হরর এন্টারটেইনমেন্টের মূল মানে কি বলা
হরর ক্লাবের মূল আকর্ষণ আমার কাছে মনে হয় এটা লাগে,
ভূতিয়া। তো এটাই হচ্ছে এখনকার মতো কথাবার্তা, যা একটু ফেসবুকে দেখে আছি যারা আছেন তাদের কেমন লাগছে। নাবিল সম্রাট লিখেছেন, হাই ভাইয়া, আমি নাবিল শুনছি নোয়াখালী থেকে, বাসায় কেউ নেই, আজকে লাইট অফ করে শুনছি। নজরুল ইসলাম প্রান্ত লিখেছেন, নোয়াখালী মাইজি থেকে তিনি শুনছেন। অদ্ভুত সেই ছেলে লিখেছেন, দেশি, সেই অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা। আমাদের সাথে আছেন, আরো আছেন বাদশাহ খান, ভাই আমি যশোর থেকে শুনছি, অনেক মজা লাগছে, এটাই চাচ্ছিলাম, মজা লাগছে,
মজা পাক সবাই।
সাহেব আহমেদ আছেন, লিখেছেন খুব ভয় লাগছে, সাথে আছি নোয়াখালী থেকে। এতটা ভয় আসলে কি লাগছে? সুমন রহমান আছেন, লিখেছেন অনেক ভয় লাগছে, আমার পাশে কেউ নাই, গোলবালিশ ছাড়া। আচ্ছা, এটা বোধহয় মজা করেই লিখেছেন, তার মানে আপনাকে ভালো লাগছে না, জানাই দেন আমাদেরকে। রিয়েল ফেরারি লিখেছেন বুড়ি ও বুড়োর কন্টেন্টটা ভালো ছিল, ইমেলটা ভালো ছিল। অ্যাঞ্জেল পপি লিখেছেন মিরপুর থেকে শুনছি। প্রিন্স ইউনুস আছেন আমাদের থেকে, রাজশাহী থেকে, ভয় লাগছে, আরো ভয় পেতে চাই, আর ভয় কিভাবে দেখাতে হয় সেটা আমাদের জানা নাই। তো আমরা এখন একটা গান শুনবো, তো এখন যে গানটা শুনবো এই গানটা হরর ক্লাবে বাজানো প্রথম গান। প্রথম গানটা হচ্ছে অঞ্জন দত্তের জেরেমির বেহালা, এবং জেরেমির বেহালা শোনার একটা রিকোয়েস্ট ছিল, দেখতে পেয়েছিলাম মানে কমেন্ট সেকশনে একটা রিকোয়েস্ট ছিল, তো এই মুহূর্তে কমেন্টটা চোখে পড়ছে না যিনি রিকোয়েস্ট করেছিলেন, আশা করি তার খুবই ভালো লাগবে। জেরেমির বেহালা শুনতে শুনতে চেষ্টা করব এই ঘন্টায় আরো একটা গল্প আপনাদের শোনানোর। গান শুনে আবার ফিরে আসি। Yes, both of them are glad he's here with more fun and fear. শুনছিলাম অঞ্জন দত্তের গান জেরেমির বেহালা। আমার সাথে আছে এই মুহূর্তে আহমেদ আতিক হাসান। তো আতিক হাসান, কেমন লাগছে এখন পর্যন্ত?
হ্যাঁ, যে গানটা মাত্র শুনলেন জেরেমির বেহালা, এর আগে একদিন হরর ক্লাবে এসে শুনে গেছিলাম এই গানটা।
হ্যাঁ, এই গানটা আসলে হরর ক্লাবে আমার মনে হয় যে প্রত্যেক মাসে এক দুইবার বাজানো হয়,
সর্বাধিক ভাবে শোনানো হয়েছে এটা মনে হয়।
এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়।
গানটা অনেকবার শোনার মতো
গান, খুবই খুবই সুন্দর একটা গল্প।
হ্যাঁ,
তো আমরা আরো গল্প শুনবো, আরেকটা গল্প শুনি আতিক।
হ্যাঁ, আমি আর ওই এর আগে মনে হয় পিঙ্ক ফ্লয়েড একটা গান
শুনছিলাম, কমফর্টেবলি নাম,
কমফর্টেবলি নাম শুনছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা হ্যাঁ, কমফর্টেবলি নাম শুনছিলাম। তো আমি সেদিন গত এপিসোডে বা তার আগের এপিসোডে ফোনে অন এয়ার ছিলাম আপনার সাথে, তখন আমি আমাদের পাশের গ্রামের যে রাস্তা দিয়ে মাঝে মাঝে যাই আর কি, একটা ডাকাত আস্তানার কথা বলছিলাম। অনেক আগে সেখানে ডাকাত আস্তানা ছিল,
আচ্ছা,
একটা দিঘির পাশে, ওই আরেকটু পাশে যে রাস্তাতে মাঝে মাঝে যাই ওইটাকে বলে জ্যোতিষ্ঠির বাগান, আম বাগান আছে বড়, আম বাগানের মাঝখানে একটা কুয়া আছে অনেক আগের, কুয়াটা এখন ব্যবহার হয় না, কুয়া মনে হয় চেনেন, আগের দিনে কুয়া পানি তুলত, তো অনেক আগের কুয়াটা, এখন আর সেই কুয়া পানি নেই। তো ইয়া খোঁজতে ছিল যে ডাকাত মানুষ মেরে মেরে ওই কুয়ায় ফেলত।
আচ্ছা,
তো কুয়াটা আশেপাশে দিয়ে মানুষ কুয়াটা হাতে যায় না, তাই মাঝে মাঝে রাতে পাশের গ্রামে কিছু বন্ধু বান্ধব আছে, আমি বেড়াতে যাই বাসে, তখন পাশের গ্রামে যাই, তো রাতে যখন দেখা গেল একটা দুইটা মাঝে মাঝে বাজে, তখন দেখা যায় আসি, আমার কেন জানি আমি তখন কমফর্টেবলি নামটা গানটা ছাড়ি, একটা মাথার চিন 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 করে অনেক রাতে, শুধু দেখা গেল একটা দুটো পাতা নড়ে, দুই একটা পশু পাখি দুই একটা শব্দ পাবেন, ঠিক সেই মুহূর্তে আর কি ছেড়ে আসি। তো ওই গানটা শুনে আমার মনে পড়ে গেল আমার সেই জ্যোতিষ্ঠির বাগানের কথা আর কি।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুবই চমৎকার এক্সপেরিয়েন্স, লাইফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ আসলে, এবং এই রাতের বেলার জন্য আসলে কিছু গান, এমনি তো আমার মনে হয় যে কিছু গান আলাদা থাকে, যে গানগুলো
বনে জঙ্গলে রাতে ঘোরার জন্য কিছু মিউজিক থাকে আলাদা,
এবং এই গানগুলো আসলে বোধহয় ওই সময়গুলোতে মানে ফিলিংসটাকে আরো গভীর করে দেয়, ডিপ করে দেয়, গাঢ় করে দেয়। তো যাই হোক, আমরা আবার অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছি, অনেক ডিপে চলে যাচ্ছি। তো আমাদের হাতে এই ঘন্টার সময় আছে ছ মিনিটের মতো, তো এই ছয় মিনিটে আমরা বরঞ্চ কয়েকটা ফেসবুকের কমেন্ট একটু দেখে নিচ্ছি, যারা আমাদের সাথে আছেন তাদের কয়েকটা কমেন্ট একটু পড়ে নিই। আর আপনি আপনার ক্লাব নিয়ে আমাদের সাথে কানেক্টেড হতে চাইলে যেটা করতে হবে, আমাদেরকে মেইল পাঠাতে হবে foodfm@radiofoodie.fm, এই ঠিকানায় আমাকে মেইল করতে হবে, সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। আপনার নিজের লেখা কোনো গল্প, আপনার এলাকায় প্রচলিত কোন ঘটনা বা গল্প, যে কোনো কিছু, বা আপনি নেটে পড়েছিলেন, বা আপনি যে কোনো জায়গায় কোনো একটা গল্প পড়েছিলেন, সেই গল্পটা পড়ে আপনার অনেক ভালো লেগেছিল, হরর গল্প, সেই গল্পটা আমাদেরকে পাঠাতে পারেন। আপনি যদি অনুবাদ করার অভ্যেস থেকে থাকে তবে তো কথাই নেই, আপনার প্রিয় যে কোনো রাইটারের একটা হরর গল্প আমাদেরকে অনুবাদ করেও পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আপনারা যে গল্পটা আপনার নিজের লেখা সেখানে আপনার লেখক হিসেবে নিজের নামটি লিখে দেবেন, আর যদি আপনার লেখা না হয় তাহলে অবশ্যই সংগৃহীত এই কথাটা উল্লেখ করে দিবেন, যদি লেখকের নাম জেনে থাকেন সেই লেখকের নামটি দিয়ে দিবেন, আর অনুবাদ অনুবাদের ক্ষেত্রে তো অবশ্যই মূল লেখকের নাম সহ জানিয়ে দেবে যে সেটা অনুবাদ গল্প। তো সেই সকল গল্পগুলোর অপেক্ষায় থাকলাম বুধফমের মেইলে। প্রত্যেক সপ্তাহেই আমরা মেইল অফ দ্য উইক যখন নির্বাচন করি তখন অনেকগুলো গল্প আছে, সেই গল্পগুলো থেকে একটা গল্প আমরা সিলেক্ট করে পড়ি। আর সবসময় চেষ্টা মানে যেটা বলছিলাম যে এই রিসেন্ট সময় কেন যেন মানে ঠিক আগে বা একদম শুরুর দিকে বা কিছুদিন আগেও বেশ অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর কিছু গল্প আসছিল রিসেন্ট সময়টাতে, গল্পের ভিতর ওইরকম নাটকীয়তা বা কিছু যারা একটা মিসিং মনে হচ্ছে, আরো ভালো কিছু বা আরো অদ্ভুত কিছু হয়তো শুনতে ইচ্ছে করে, সেই অদ্ভুত জিনিসটা হয়তো আপনি লিখে ফেলতে পারেন, আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছে, আমাদেরকে পাঠিয়ে দিন ভুতফমে মেইলে আর facebook.com/radiofurti এই ঠিকানায়। তো আপনি এখনকার আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেনি, নেক্সট আওয়ারে আমাদের সাথে অবশ্যই থাকবেন, অবশ্যই থাকবেন রাসেল ভাই আমাদের সাথে। আমাদের এখনো যে সেকেন্ড গুলো বাকি আছে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক, আমাদের আজকের হরর ক্লাবের মেম্বার আতি খাসান তার একটা স্টোরি আছে, সো নেক্সট আওয়ারে আমরা এই জিনিসগুলোই শুনবো এবং এর বাইরে যদি সময় থাকে আরো কিছু শুনতে পারি। তো এখন আমরা এই আওয়ারটা শেষ করে দিব, একটা গান শুনতে শুনতে আমরা নেক্সট আওয়ারে চলে যাব। তো এই গানটাও খুব বিখ্যাত একটা গান, জন লেননের গান ইমাজিন। তো এই ইমাজিন গানটা একটা কাভার শুনবো আমরা এখন। তো এই কাভারটা হচ্ছে গ্যালিয়ান চ্যান্ট, তাদের করা কাভার, খুব অদ্ভুত সুন্দর একটা কাভার।
আর সৃষ্টি ভাই আগের গানটা কিন্তু হাই হোপস ছিল,
সরি হাই হোপস ছিল, আমি ভুলে কমফোর্টেবলি নাম বলেছি, রাইট, হাই হোপস ছিল পিঙ্ক ফ্লয়েড এর। তো এই যে ছোট সময়ের ভিতরে এই ধরনের অদ্ভুত ব্যাপার, এখান থেকে ভুতুরি শব্দ প্রয়োগ করতে যা যাই না, আমরা চলে যাচ্ছি ইমাজিন গান, ইমাজিন গান শুনতে শুনতে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম এন্ড ফুর্তি। ঘড়িতে সময় রাত 1:02, আমি আস্তে চলে আসলাম সৃষ্টির সাথে এবং সৃষ্টি এখন এই মুহূর্তে স্টুডিওতেই আছে এবং আমরা দুজনই এখন হাজির হয়েছি ভূতাত্ব বড় ক্লাবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন এবং এনজয় করছেন ভূত এফএম হরর ক্লাব। তো সৃষ্টি কি অবস্থা, কেমন হচ্ছে আজকে সবকিছু মিলিয়ে?
হ্যাঁ রাসেল ভাই খুবই ভালো আছে এবং খুব জমজমাট একটা আড্ডা হচ্ছে আজকে হরর ক্লাবের, বেশ সুন্দর সুন্দর কিছু ঘটনা শুনছি, ভৌতিক এবং ভৌতিক সব ধরনেরই। তো রাসেল ভাই আপনি কেমন আছেন?
আমি তো ভালো আছি এবং সবসময় ভালোর দলে। আর সেই সাথে আমি শুনছিলাম আজকে যে ভূতিয়া, সেই ভূতিয়া নিয়ে সবার রিয়াকশনটা কি?
হ্যাঁ ভূতিয়ার নিয়ে রিয়াকশন দেখছিলাম, তো লিখেছে ভালো ভালো, আবার অনেকেই লিখছে আরো ভয় পেতে চাই।
আমি লিখতে পারছি একটা লেখা আছে ড্যাশিং
ড্যাশিং, রাইট?
আচ্ছা, তো
অদ্ভুত সেই ছেলেটি হচ্ছে ভ্রমণ করেছিল,
অদ্ভুত সেই ছেলেটি, অদ্ভুত সেই ছেলেটি। আপনি আপনার আপনার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে পুরোটার সময় আমাদের সাথে আপনি অনেক এনজয় করবেন এবং পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন। তো যাই হোক, আমি সৃষ্টি একটু কমেন্টগুলো পড়ুক, ইন দ্য মিন টাইম আমি একটু বলে দিই যে ভূত এফএম আজকে কি হবে। ভূত এফএম তো আজকে আজকে রাত 11:59। তো ভূত এফএম এর যে এপিসোডটা আমরা সামনে নিয়ে আসছি সেখানে আফরান ভাই উপস্থিত থাকবেন, আপনাদের অনেক পছন্দের একজন স্টোরি টেলার, এবং সেই সাথে আমাদের আরো কিছু নতুন অতিথি থাকবেন, চমৎকার কিছু অডিও ক্লিপ রয়েছে, আমি খুবই চেষ্টা করব কালকে সেগুলো প্লে করতে, অ্যাটলিস্ট একটা তো প্লে করতেই চাই। ইমেইল আছে, ইমেইলে চাইতে অডিও ক্লিপ, একটা একটা দারুণ অডিও ক্লিপ আছে, আমি সেটা প্লে করতে চাই আগামীকাল। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে কালকে খুব একটা জমজমাট ভূত এফএম আপনাদের উপহার দিতে পারবো, এবং সেই সাথে ভূত এফএম এর জন্য আপনাদের মানে ভূত এফএম কে কেন্দ্র করে আর নতুন নতুন সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে কি সৃষ্টি, তাই তো?
হ্যাঁ অবশ্যই অবশ্যই,
অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে,
স্পেশাল কিছু সারপ্রাইজ,
স্পেশাল কিছু সারপ্রাইজ, যেটা আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো আপনাদের যেটা করতে হবে সেটা সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে, ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাবের সঙ্গে থাকতে হবে, এবং আমাদের যে অ্যাড্রেসটা ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে আপনারা যত পারেন আপনাদের জীবনের সেরা ঘটনা ভূত এফএমের জন্য এবং আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিন ভূত এফএম হরর ক্লাবের জন্য। এবং আপনি শুরুতে অবশ্যই লিখুন যে আপনি কার জন্য লিখছেন, ভূত এফএমের জন্য নাকি ভূত এফএম হরর ক্লাবের জন্য, এবং আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আর আমি বলবো ভূত এফএমের জন্য স্পেশালি যারা লিখতে চান তাদেরকে বলবো যে আপনারা আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই লিখবেন যারা স্পেশালি স্টুডিওতে আসতে চান। আর যারা চান যে তাদের সাথে ফোনে আমরা কথা বলি বা কমিউনিকেট করি, বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন, তারাও কিন্তু ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি সেই ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা ডেফিনেটলি আপনার সাথে কন্ট্যাক্ট করবো এবং আপনার ঘটনা আপনি শেয়ার করতে পারবেন ওভার দ্য ফোন। দিস ইজ অলসো পসিবল। সো আমার মনে হয় যে আপনারা সবাই মানে আমাদেরকে আমাদের যে আহ্বান সে আহ্বানে বারবারই সাড়া দিয়েছেন, যতবার বলেছি ততবারই। এবং মাঝখানে অডিও ক্লিপ যেমন আপনারা কম পাঠাচ্ছিলেন বলেছি, সঙ্গে সঙ্গে অডিও ক্লিপ দিয়ে একদম বন্যা বয়ে গেছে। তো সবসময় আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আশা করব, এবং পুরো সময়টা ভূত এফএমের পুরো সময়টা আমাদের চেষ্টাই থাকে সারা সপ্তাহ জুড়ে আপনাদেরকে কিভাবে এন্টারটেইন করা যায়, কিভাবে ভয়ের রাজ্যে নিয়ে যাওয়া যায় এবং সেখান থেকে ভয় দেখিয়ে আবারও নর্মাল লাইফে ফিরে নিয়ে আসা যায়। দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম, এবং আশা করছি কালকে একটা জমজমাট ভূত এফএম উপহার দিতে পারবো আপনাদেরকে। সবাই দোয়া করবেন আমার জন্য। এবং এই কথা দিয়ে আমি ভূত এফএম প্রসঙ্গ শেষ করতে চাই। এখন চলে যেতে চাই আমাদের মেসেজ অর্থাৎ কমেন্ট। রাইট,
হ্যাঁ রাসেল ভাই, বেশ কয়েকটা না অনেক অনেক কমেন্ট চলে এসছে। হৃদয় খান হৃদয় আছেন আমাদের সাথে, ইয়াসিন শফিন আছেন আমাদের সাথে, লিখেছেন রাসেল ভাই আইসা গেছে, খুব ভালো লাগছে,
থ্যাংক ইউ সো মাচ।
লিখেছেন মাহমুদুল হাসান রিয়াদ, ভূত এফএম এ কি আছে রাসেল ভাই? রাসেল ভাই তো
ভূত এফএম এ ভূতের মানে ভূত এফএম যেহেতু আপনার ঘটনা রয়েছে,
উনি সম্ভবত আজকের এপিসোডের কথাই জানতে চেয়েছিলেন, কারণ তিন চার মিনিট আগে কমেন্ট ছিল।
আজকে ভূত এফএম হরর ক্লাবে যেহেতু ওনার কথা একটা প্রশ্ন আসলোই, তো ভূত এফএম হরর ক্লাবে আমরা বাকি কি শুনছি সেটাও একটু সৃষ্টি তাহলে বলে দাও।
হ্যাঁ ঠিক, যেটাই যে ভূত এফএম সবসময় যে আপনার জীবনের ঘটনা বা আপনার মানে মানুষের জীবন থেকে ঘটে যাওয়া যে ঘটনাগুলোর কথা এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আসে, ঠিক তেমনি হরর ক্লাবে হচ্ছে মানুষের ফিকশন গুলো, মানে হরর যে ফিকশন যেগুলো আছে, যে গল্পগুলো আমরা লিখি বা বিভিন্ন বড় বড় গল্পকার
বইয়ে পড়ি,
একদম ঠিক সেই ফিকশন গুলোর জায়গা হচ্ছে হরর ক্লাব। অর্থাৎ খুব মোটা দাগের পার্থক্য যেটা, সেটা হচ্ছে একদম ঠিক তাই, একটা ফিকশন একটা নন ফিকশন।
তো আমরা কি আরো কিছু কমেন্ট পড়বো না?
হ্যাঁ আরো কিছু কমেন্ট অবশ্যই পড়া উচিত আমার মনে হয়। যেমন এমডি খান আছে আমাদের সাথে, রাসেল ভাই আমার কাছে অনেকগুলো ঘটনা আছে,
প্লিজ পাঠিয়ে দিন।
আমাদের সাথে আছেন ড্রিমলেস সজল, তিনি লিখেছেন যে রাসেল ভাই সৃষ্টি ভাইয়া আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা ভূত এফএম এন্ড ভূত এফএম হরর ক্লাব শোটা উইকে দুইবার
করতেই পারি। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি শোয়ের পরিমাণ বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা ঘটনা পাঠান তারপরে দেখেন বাকিটা আমাদের উপরে ছেড়ে দেবেন।
জীবন ইমাজিন গানটা প্লে করার জন্য অনেক অনেক থ্যাংকস জানিয়েছেন। জন লেনন এটা প্লে করলে নাকি আরো খুশি হতেন।
আচ্ছা,
তো আমাদের সাথে আছেন ফরহাদ, রাসেল ভাই কেমন আছেন?
আমি সবসময় ভালো আছি এবং সবসময় ভালোর দলে আলহামদুলিল্লাহ।
রুহান শেই লিখেছেন যে অস্থির স্টোরি, যশোর থেকে শুনছেন তিনি,
চমৎকার। আমাদের যে ভয়েস যারা দিচ্ছেন, যারা এখানে কণ্ঠ দেন আমাদের যে ভূতিয়াতে, তারাও কিন্তু অনেক স্পেশাল, এবং তারা অনেক মানে এই জিনিসটা অনেক খাটাখাটনি করে অনেক শ্রম দিয়ে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করা হয়। এবং আশা করছি আপনাদের সেই মানে আমাদের সেই পরিশ্রমটা ব্যর্থ যায় না। আপনাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাদের পরিশ্রম সার্থক।
এক্স্যাক্টলি। আমাদের সাথে আরো আছেন মেহেদী হাসান সানি, আমাদের সাথে আছেন ইফসেখার আহমেদ, কৃষ্ণ রাসেল ভাইয়া আগে যেমন ঢাকার বাইরে গিয়ে ভূত এফএম করা হতো, এখন কি আর হবে না?
আমরা ভূত এফএম হরর ক্লাব দুটোই ঢাকার বাইরে করতে চাই। এবং আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা ঢাকার বাইরে শুধু না, আমরা যদি আপনাদেরকে বলি যে আমরা সব জায়গাতে আপনাদের সাথে মিট করতে চাই, তাহলে আপনারা অবশ্যই জানান যে কারা কারা ইন্টারেস্টেড হতে পারে। যে আপনি যে সাউথ আফ্রিকায় বসে আছেন সেখানে আপনার সাথে দেখা করে আসলাম, দিস ইজ অলসো পসিবল। সো আপনি জানান যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি জানান যে আপনারা মানে হরর ক্লাব আছে আপনাদের, বা আপনারা ভূত এফএম ঘটনা শেয়ার করতে চান, আপনারা এতজন আছেন, এতগুলো ঘটনা আছে, ডেফিনেটলি উইল বি দেয়ার।
জ্যাক ক্যাসপার আছেন আমাদের সাথে, হরর ক্লাবের আড্ডা ভালো লাগছে আমাদের সাথে। আরো আছেন সিঙ্গার জয় বিশ্বাস, মুসাফির মেহরাব আছেন চিরং থেকে। মোহাম্মদ সুজন লিখেছেন যে রাসেল ভাই আমি ভূত এফএমে আসবো।
ডেফিনেটলি ঘটনা পাঠালে, ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে তো আপনি অবশ্যই আসবেন, আমরা তো সবসময় চাই যে আপনি আসেন।
সৌদি ফাহিম লিখেছেন রাসেল ভাই ভালো লাগছে। তৌফিক আহমেদ সুমন লিখেছেন রাজশাহীর আবহাওয়া না ঠান্ডা না গরম, এই সময় ভূত এফএম হরর ক্লাব শুনতে লাগে চরম, রাজ হরর ক্লাব পাশে ছিল আছে আর থাকবেই।
বাহ চমৎকার মিলিয়েছেন, চমৎকার চমৎকার, এটা তো আমাদের মানে হৃদয়কে দিলে সুর করে দিবে, আমাদের যে হৃদয় আমাদের যে হৃদয় খান যে গান পাঠান
হৃদয় খান, আপনি কিন্তু এই লিরিক্সটার উপর খেয়াল নিতেই পারেন, করতেই পারেন,
একটা গান বানিয়ে ফেলতে পারেন।
ইমরান হোসেন আজকে ইমরান নামে কোন একজন কোন একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে বোধ হয় দায়িত্ব নিয়েছে শুনলাম।
ও আচ্ছা,
এরকম কিছু হয়েছে নাকি? আমি জানি না শিওরলি।
আমরা
পরবর্তী কমেন্টে
যাই।
মুসাফির মেহরাব, আতিকুর রহমান আতিক, ড্রিমলেস সজল, একই মাহমুদুল হাসান রিয়াজ, আরো অনেকেই আছেন।
প্লেয়ারের কথা বলছিলাম, তারপরে কমেন্ট কি
আরো 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 অনেকে আছেন। ইনজামামুল হক,
আমি বলছিলাম না যে প্লেয়ারের,
তো অবশ্য তিনি বাংলায় কমেন্ট করেছেন ইনজামামুল হক, গল্প শুনতে শুনতে আজ রাতের জন্য জীবন হয়তো এখানেই শেষ।
না ভাই, জীবন অনেক বাকি, ভাই জীবন অনেক বাকি, জীবন সুন্দর, এবং জীবনকে সবসময় সুন্দর রাখতে হবে আপনাকে।
এক্স্যাক্টলি, এবং জীবনের অপর নাম পানি, ভয় পেলে পানি খান।
ওকে,
তো আমাদেরকে কমেন্ট করার ঠিকানা, মানে আমাদেরকে আপনার কথাগুলো জানানোর ঠিকানা আছে facebook.com/radiofurti, এই ঠিকানায় আরো বেশ কিছুক্ষণ আছেন রাসেল ভাই আমাদের সাথে, তো আপনি ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো।
সেটাই, আর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের তো আজকে আনসেন্সার্ড স্টোরি, যেটা আপনাদের শুনতেই হবে, এবং আমাদের তো একজন গেস্টও আছেন, তিনি আমাদের ঘটনা শোনাচ্ছিলেন, তার বিভিন্ন ধরনের কথা হচ্ছিল তার সাথে, এবং আপনারা যে কোনো ব্যাপারে কথা বলতে পারেন আমাদের সাথে, আমাদের যে পোস্টার রয়েছে সেই পোস্টের যে কমেন্ট দিতে পারেন, এবং কোন ঘটনা আপনার ভালো লাগছে কোন ঘটনা ভালো লাগছে না ডেফিনেটলি এটা জানাবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
অবশ্যই আপনাদের ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শো এর সবকিছু আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে। তো রাসেল ভাই আমাদের সাথে আরো আছেন, এম জে আলী লিখেছেন অনেক ভালো লাগছে, মাহমুদুল হাসান লিখেছেন বরিশাল থেকে বলছি, সিনিয়র মেয়ের একটা নাম, অদ্ভুত একটা নামের একজন কমেন্ট করেছেন, হাউ হাই ভাইয়া, হাউ আর ইউ অল,
কি নাম?
সিনিয়র মেয়ের জুনিয়র বর।
ও মাই গড,
আসলে মানুষের রসিকতা মাঝে মাঝে মানে কোন পর্যায়ে চলে যায় মাপা খুব কঠিন হয়ে যায়,
খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে চাই, এবং কথা হবে আবারও আপনাদের সাথে ভূত এফএম এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন, এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। এরপরে কি আছে সৃষ্টি?
এরপরে রাসেল ভাই আমার খুব প্রিয় একটা গান, জেমস এর হেলেমের বন্দিনী,
আমরা শুনে আসি। ওকে, আজকের মতো এখানেই, টাটা।
With more fun and fear.
সুশীল ভূত এফএম হরর ক্লাব উইথ মোর ফান এন্ড ফিয়ার, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, এবং আমার সাথে আছে আতিক। তো আতিক কি অবস্থা, কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি।
আচ্ছা, এই নিয়ে আজকে বোধহয় এই প্রশ্নটা আতিককে তিন চারবার করে ফেলেছি, তো যাই হোক, এই প্রশ্ন মানে এই এই বিষয়ের কথা না আগে আমরা বরঞ্চ এই লাস্ট আওয়ারে কথা ছিল যে আপনার কাছ থেকে একটা গল্প শুনব।
হ্যাঁ, আপনাকে বলছিলাম যে নিজের সাথে ঘটা একটা ঘটনা,
জীবন থেকে নেয়া ঘটনা।
হ্যাঁ, জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া বললে অনেক ভারী ভারী লাগে, তাই বললাম আর কি, নিজের সাথে ঘটা,
নিজের সাথে ঘটা। আচ্ছা, জীবন থেকে নেয়া,
জীবন থেকে নেয়া বললে অনেক মানে ব্যাপারটা মনে হয় ফিলোসফি, এটা দর্শন নেয়া এরকম আসে।
আচ্ছা আচ্ছা, সেটা অবশ্য ঠিক। তো যাই হোক, রাত যত বাড়ে দর্শন তত দৃঢ় হয় না, গভীর হয়। তো সেটার জন্য আমাদের আলাদা সময় আছে ফুর্তি নাইট ক্লাবে, আমরা না হয় একদিন দর্শন নিয়ে এবং দর্শনের গভীরতা নিয়ে একদিন আড্ডা দিতে পারবো অধিক। তো নাইট ক্লাবে আসার জন্য একটা কি বলা যায় আমন্ত্রণ থাকলো অতিকের জন্য,
থ্যাংক ইউ।
তো আমরা এখন যেটা করি যে নিজের জীবনে ঘটে যাওয়া সেই গল্পটা একটু শুনে ফেলি।
তখন 2010 সাল, খুব সম্ভবত সেপ্টেম্বর মাস। অ্যাডমিশন কোচিং করতে রাজশাহীর রাজারহাতা নামে একটা মেসে উঠি। মেসটা ছিল পাঁচতলা, নিচতলাতে একটা রুম ভাড়া নেই, আমি আর আমার বন্ধু সোহান। তো সোহানের আমি প্রথম যেদিন মেসে উঠি, উঠে দেখি যে রুমটা, বাসায় ঢুকতেই বাম পাশে সিঁড়ি, ডান পাশে রুম, অনেক বড় একটা রুম, রুমের ভেতরে একটা কাঠের ফেন্সিং, কাঠের ফেন্সিংটা সিলিং পর্যন্ত না, একটু নামানো। তার ওই পাশে জানতে পারি যে একটা হোমিও ডাক্তারের চেম্বার আছে। সেই হোমিও ডাক্তার এই বাড়িরই একজন ছিলেন, উনি আর বেঁচে নেই, অনেক আগে বসতেন, এখন আর বসেন না, চেম্বারটা ওই রকমই আছে। তো আমরা বাসায় ওঠার কয়েকদিন পরে রাতের বেলা, বিশেষ করে যখন কারেন্ট যায়, মানুষ চেয়ারে থেকে ওঠা, চেয়ারে বসার একটা শব্দ আছে, মানুষ হাঁটার একটা শব্দ আছে, এই শব্দটা আমরা মাঝে মাঝে পাইতাম খুব গভীর রাত হলে। দেখা গেল পড়াশোনা শেষ করে শুতে যাব, এইরকম টাইমগুলোতে পাইতাম। প্রথমে আমাদের কাছে মনে হতো বিড়াল টিড়াল কিছু একটা হবে, যেহেতু আসে না খুব একটা, কিন্তু প্রায় ঘুরতে থাকে, আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকি যে বিড়ালের শব্দের সাথে অনেক পরিচিত ছিলাম, এরকম কিছু না, অবশ্যই মানুষের হাঁটার শব্দ অথবা মানুষ একজন চেয়ারে বসতেছে, চেয়ার থেকে উঠতেছে, এরকম একটা শব্দ পেতাম। তার মধ্যে মধ্যে আরো দু একটা ঘটনা ঘটত। যে ওয়াশরুমটা ছিল, মাঝে মাঝে এমন হতো যে আমরা রুমে আছি, আমরা ওয়াশরুমের সবগুলো ট্যাপ বন্ধ করে আসছি পানির, কিন্তু একটু পরে বের হয়ে দেখি যে ট্যাপগুলো ছাড়া পানি পড়ছে, এরকম দুই তিন দিন ঘটল। ঘটার পরে বাড়ির মালিকের আমাদের প্রতি অনেক অভিযোগ যে আমরা কেন পানি নষ্ট করি, হ্যান ত্যান এইসব। তো আমরা জিনিসগুলো বুঝে উঠতে পারি না, ভয় পাই, পর ওই মাসেই আমরা মেসটা ছেড়ে দিই। এটা ছিল ঘটনাটা।
আদিক হাসান, আদিক হাসানের জীবন থেকে নেয়া এবং আদিক হাসানের মেসের ঘটনা শুনছিলাম আমরা আছি, কিন্তু আমাদের ভূত ফেমের যে ঘটনাটা ছিল সেটাও ছিল মেস নিয়ে একটা ঘটনা।
হ্যাঁ,
এবং এটাও তো আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন
আগে 2010 সাল।
আচ্ছা, মানে অ্যাডমিশন কোচিং করার সময় মেসে নিয়েছেন, রাইট? এবং আগের গল্পটাও কিন্তু ঠিক কোচিং করার সময় মেসে।
হ্যাঁ হ্যাঁ, কোচিং করার সময়।
তো যাই হোক, আজকে বেশ কোইনসিডেন্স,
রাজশাহী শহর নিয়ে এমনিতে আমরা যাওয়ার পরে অনেক কথা শুনতাম, অনেক মিতি ছিল রাজশাহী শহরে, তো ওইটা ছিল আমাদের সঙ্গে ঘটা ঘটনা আর কি। তো আমি সেই সোহানকে হয়তো কোনোদিন নিয়ে আসবো এখানে, ও রাজশাহীতে আছে এখন, আমার বন্ধু যে আমার সঙ্গে ছিল ঘটনার মধ্যে সেই মাসটা, কোন একদিন হয়তো বানবো সাথে
অবশ্যই। এবং আমরা আশা করি, আমরা তো হরর ক্লাব নিয়ে ঘুরতে যেতে চাই, আমরা তো ঘুরতে যাব, কিন্তু আমরা সবসময় যেটা বলি যে মানে ভূত এফএম হোক আর হরর ক্লাব হোক, এই দুটি শোই তো, ভূত এফএম তো অবশ্যই মানে আপনারা ঘটনা পাঠান বলেই ভূত এফএম, এবং আপনারা চেয়েছেন বলেই ভূত এফএম থেকে ভূত এফএম হরর ক্লাবেরও জন্ম হয়েছে, এবং আপনারা চাইবেন বলেই কিন্তু হরর ক্লাব বিভিন্ন জায়গায় ছুটে যাবে, ঘুরে বেড়াবে, এবং যে প্যারানর্মাল ঘটনাগুলো বা যে স্টোরিগুলো, আসলে ঘটনা বলবো না স্টোরি বলবো, স্টোরিগুলো যেগুলো আর কি এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বা যে জায়গাগুলো অনেক বিখ্যাত, সে জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো।
হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে বিভিন্ন জেলায় যাওয়া যায়, এরকম জায়গা আছে যেখানে গিয়ে আমি আরো অনেক কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা শুনতে পারবো ওখানকার মানুষদের কাছ থেকে।
এক্স্যাক্টলি, এবং সেজন্যই কিন্তু আমরা চাই যে হরর ক্লাবগুলো থেকে যেন এই আহ্বানগুলো আছে, এবং হরর ক্লাব থাকলেই আমরা সেখানে যাবো,
এই ধরনের ইনফরমেশন ইন্সপিরেশন আসলেই।
যেমন আতিক হাসান আছেন আমাদের সাথে, এবং আতিকেরও হচ্ছে নাটোরের, তার ক্লাবের আরো লোকজন আছেন,
যেমন চলনবিলের মাঝখানে একটা জায়গা আছে, একটা মন্দির, সেটা নিয়ে বেশ কিছু ঘটনা এরকম আছে। রেডিও ফুর্তির ভূতহীনও আসছে এরকম ঘটনা, ইচ্ছা আছে এইবার ছুটিতে যাওয়ার সেখানে,
অবশ্যই
অনেক পানি ও নৌকায় যেতে ভালো লাগবে,
আমরা সেই ভ্রমণের মজাটাও নেব, এবং সেই সাথে সাথে যে ঘটনাগুলো বা যে জায়গাগুলো এসব কারণে বিখ্যাত সেই জায়গাগুলোতে,
আরো একটা জায়গা যেমন আপনার জয়পুরহাটের আক্কেলপুর থানার আশ্রাঙ্গা দিঘি, সেই দিঘি নিয়ে অনেক ঘটনা আছে।
এক্স্যাক্টলি, এবং ওই
জায়গাটাতে একটা সময় কাটানো বা রাতের একটা সময় কাটানো, সেই সময়গুলো আমার মনে হয় যথেষ্ট ইন্টারেস্টিং হবে। আমি জানি না কোনো এক্সপেরিয়েন্স হবে কিনা, তবে ইন্টারেস্টিং যে হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ
নেই।
তো আপনাদের কাছ থেকে যে হরর ক্লাবগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো বা এই আহ্বানগুলো সবসময় চাই, এবং আপনারা চাইলেই একদম বরাবর হয়ে যাবে। সেটা রাসেল ভাই যেমন বললো যে কোনো জায়গাতেই হতে পারে, ভূতফিল্ম বা ভূতফিল্ম হরর ক্লাব শুধুমাত্র এক কোন নির্দিষ্ট জায়গার ভিতর কখনোই সীমাবদ্ধ ছিল না, এবং আমাদের দৃষ্টিও সীমাবদ্ধ না। সবকিছুই আমরা চাই আপনাদের কাছ থেকে। একটু আগে রেডিও ফুর্তির ইনবক্সে মেসেজ দেখেছিলাম, একজন মেসেজ করেছিল যে হাউ ক্যান আই শেয়ার মাই স্টোরি, ইসারুল হক লিখেছিলেন। তো তিনি জানতে চেয়েছিলেন আবারও প্রসেসটা, আবারও প্রসেসটা জানিয়ে দিচ্ছি, bhoot@radiofurti.fm এই ঠিকানা মেইল করে পাঠাবেন। আপনার জীবনের ঘটনা ভূত ফার্মে পাঠাতে চাইলে সরাসরি আপনার নাম ঠিকানা সহ মেইল করে দেবেন। আর যদি হরর ক্লাবে আপনার ফিকশনাল কোন গল্প কালেক্টেড কোন স্টোরি আপনি যদি পাঠাতে চান, তবে সেটা যেটা করতে হবে একই মেইল অ্যাড্রেসে পাঠাবেন, জাস্ট সাবজেক্ট ফিল্ডে লিখে দেবেন হরর ক্লাব। তো যাই হোক, এই হচ্ছে আজকে এখন পর্যন্ত যা যা ছিল আমাদের সাথে, এই হচ্ছে তা। তো আমরা এখন একটা ছোট্ট বিরতির পর, খুবই ছোট্ট একটা বিরতির পর আমরা শুনবো খুব খুব সুন্দর একটা ছোট্ট একটা গান, Where Will the Flowers Gone, জন বিজ এর গান। তো জন বিজ যিনি বাংলাদেশকে নিয়েও গান গেয়েছিলেন 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। তো সেই গানটা শুনতে শুনতে আমরা আনসেন্সর্ড সেগমেন্ট, আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক শুনবো, এবং তারপর ফিরে এসে বিদায় নেব আপনার কাছ থেকে। আশা করি পুরোটা সময় যেমন সাথে ছিলেন শেষ পর্যন্ত সাথে থাকবেন। ফিরে আসছি ব্রেকের পর।
Uncensored Story of the Week.
হ্যালো রাসেল ভাই, আমি মোহাম্মদ আলামিন, আমি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়ন থেকে বলছি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটি অত্যন্ত পুরনো মর্মন্তুদ আমাদের তিন বন্ধুর সাথে ঘটেছে। এটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়, চিরদিন বেঁচে থাকবে। এখন দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আমরা তিন বন্ধু, হাফিজ, রেদওয়ান এবং আমি নিজে। তো দেরি না করে আমরা ঘটনায় চলে যাই। আমাদের তিন বন্ধুর সাথে সেই অলৌকিক ঘটনাটা ঘটেছিল। সময়টা ছিল গ্রীষ্মকাল, সেই দিন প্রচন্ড গরম পড়ছিল, এবং সেই দিন আমরা মাঠের স্কুল ক্যাম্পাসে এসে গল্প করছিলাম। টাইম পাস করার জন্য আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম। তখন আমরা দেখতে পাই, বলে রাখা ভালো, আমাদের স্কুল থেকে 1 মিনিটের পথে একটি সারা বাড়ি রয়েছে। সেই সারা বাড়ি আমাদের স্কুল থেকে পুরো স্পষ্ট দেখা যায়। আজ থেকে প্রায় 20-25 বছর আগে ওইখানে নানা অলৌকিক ঘটনার কারণে একটি পরিবার ওখান থেকে চলে গিয়েছিল বলে শোনা যায়। তো কথা না বাড়িয়ে আমরা মেইন ঘটনায় চলে যাই। জঙ্গলটা আমাদের স্কুল থেকে দেখা যেত। সেদিন ওই জঙ্গলে আমাদের এলাকার একজন পরিচিত লোককে দেখতে পেলাম। লোকটির বর্ণনা এরকম যে ষাট হাত লম্বা একটি হিজল গাছের উপরের মাঝামাঝি অবস্থানে একটি ডালের উপর শুয়ে রয়েছে। যেহেতু লেজার টাইম, কাকা এবং লোকটিকে দেখতে আমাদের কাকার মতো ছিল। আমরা ভাবলাম কাকা এবার কি করছে। আমি রেদলকে বললাম চল কাকা কি করছে ওখানে, কি করছে আমরা একটু দেখে আসি। তো আমরা ওই লোকটার 10-20 হাতের মধ্যে যখন চলে আসলাম, তখন আমরা দেখতে পেলাম, আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমরা যা দেখতে পেলাম তা খুবই বীভৎস। আমরা যাকে আমাদের কাকা ভেবেছিলাম সে আমাদের কাকা নয়, সে অন্য কেউ, অন্য এক বীভৎস চেহারার মানুষ। তারপরই ঘটল আসল ঘটনা। ওই লোকটা আমাদের দিকে কিভাবে তাকালো এবং আমরা তিনজনই ভয় পেলাম। সেই কাহিনীও যদি এখন আমাদের মনে ওঠে, আমাদের লোম এখনো দাঁড়িয়ে যায়। বিশেষ করে হাফিজ অনেক বেশি ভয় পেয়েছিল। আমরা দেখলাম লোকটা আমাদের দেখে একলাপে গাছের মাথায় উঠে গেল। লোকটা আমাদের দিকে তাকিয়ে একটা বিদঘুটে হাসি দিল, তারপর চোখের পলকে লোকটি ভ্যানিশ হয়ে গেল। আমরা খুবই ভয় পেলাম এবং এক দৌড়ে আমরা তিনজনই স্কুল ক্যাম্পাসে এসে অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমাদের 7 দিন জ্বর ছিল। আমরা এই ঘটনা যার কাছেই বলতাম সেই বিশ্বাস করত না। কিন্তু রাসেল ভাই, ঘটনা কিন্তু এখানেই শেষ হলেও পারত, কিন্তু তা হয়নি। আমাদের সবার সাথে কিছু না কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতেই থাকে। বিশেষ করে আমি অনেক ভেঙে পড়ি, আমি একাকার দেখতে পাই এই যে লোকটা আমাদের সামনে, কিন্তু হঠাৎ করে লোকটা আমাদের দিকে চেয়ে একটা বিদঘুটে হাসি দিল, হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমাদের সাথে। আমরা আজও জানতে পারলাম না এই এই লোকটি কে, কেন আমাদের সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। আমরা আজও এই রহস্য ভেদ করতে পারিনি। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব।
আপনার জীবনের কোন ঘটনা পাঠাতে চাইলে অবশ্যই মেল করবেন, আর যদি কোন গল্প আমাদেরকে পাঠাতে চান হরর ক্লাব লিখে, তাদের হরর ক্লাব লিখে একই ঠিকানা মেল করে পাঠিয়ে দেবেন, এবং অবশ্যই লেখকের নাম লিখে দেবেন। সংগৃহীত গল্প হলে এবং গল্প নাম না জানলে সংগৃহীত লিখে দেবেন। শুনছিলাম আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। আবারও সামনের সপ্তাহ অপেক্ষায় থাকবো এরকম কোন গল্প যদি কারোর কাছ থেকে পাই। অবশ্যই আনসেন্সর্ড সেগমেন্টে প্রত্যেক সপ্তাহে গল্প একটা না একটা পেয়ে গেছি। তো যাই হোক, সামনের সপ্তাহে আরো সুন্দর সুন্দর কিছু গল্প নিয়ে আপনার জন্য এপিসোড নিয়ে হাজির হয়ে যাবো। আগামীকাল বিকাল 3টার সময় চলে আসবো এক কাপ বিকেলে পুরোনো পড়াশোনার গান নিয়ে এবং রাতের বেলা ফুটে হাই ক্লাব নিয়ে। আমার সাথে এতক্ষণ ছিল আতিক হাসান। আতিক হাসান,
হ্যাঁ, ভালো লাগলো আজকে অন্যান্য দিনের তুলনায়। আজকে যেটা হয়েছে, আমরা গল্পের পাশাপাশি অনেক আলোচনা করছি, জিনিসগুলো ভালো লাগছে। ভালো লাগলো এসে ইনশাল্লাহ আবারও আসবো।
ওকে, তো আলোচনার কোন হালকা প্রতিশব্দ নেই, আলোচনাও কিন্তু খুব ভাগে ভাগে মনে হয়।
এই মুহূর্তে মাথায় আসতেছে না, অবশ্যই আছে।
আড্ডা
আড্ডা ভারী হলো না আলোচনাতে চাইতে,
ভারী হয়ে গেল
না, আলোচনায় ভারী হয়ে গেল তাই বলতেছেন আপনি?
হ্যাঁ, আলোচনায় তো ভারী। আবারও কথা হবে কোন আরো কোন একদিন। যদি আতিক হাসানকে শুনতে চান পাঠাবেন যে হরর ক্লাবের মেম্বার হিসেবে কাকে দেখতে চান। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো, শেষ করব যে গানটা দিয়ে, সেই গানটা খুবই প্রিয় একটা গান, ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন,
আই নো দ্যাট,
ইয়েস আই এম গন 500 miles. সুন্দর শুনতে চলে যাচ্ছি। এইবার শুনবো হচ্ছে যে ভার্সনটি, সেটা হচ্ছে পিটার পল এন্ড মেরি, এই তিনজনের, এই ত্রয়ী, এই ত্রয়ী হচ্ছে।
অনেকগুলো ভার্সন আছে গানটার,
অনেক ভার্সন আছে, এবং এই পিটার পল মেরিরও অসংখ্য অসংখ্য গান আছে। তারা ইয়ের গান, বব ডিলানের গানও তারা গিয়েছে, ব্লোয়িং ইন দ্য উইন্ড, অনেক সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর গান আছে তাদের। তো যাই হোক, মেরি গান গাওয়া শুরু করে দিয়েছে, আমরা বিদায় নিচ্ছি। বিদায়
exclusively on FusionBD.com.